করছি সানডে সাসপেন্স গান টান উত্তেজনা।
গুরুর ব্রহ্মা, গুরুর গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর এক পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, ভগবান ভগবান সবার মঙ্গল কর। এবার এই ছবিটার সামনে এই বুড়ো হাড়ে আমি কি আর পারি সব মালা পরাতে? বল কি করছিস তুই? তোর সাহস লাগছে
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য দীপান্বিতা রায়ের লেখা দিনু টিকটিকির আরেকটি নতুন গোয়েন্দা কাহিনী দ্বিমুখী বুদ্ধ। দীপান্বিতা রায়ের ছোটবেলা কেটেছে শিল্প শহর বার্নপুরে। লেখালেখি শুরু করেন তিনি 2008 সালে, পেয়েছেন বহু পুরস্কার। আজকের এই গল্পটি ঋত পাবলিকেশনের দুর্দান্ত দিগন্ত বইটি থেকে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে দ্বিমুখী বুদ্ধ।
প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কলেজে পরীক্ষা চলছিল, অবশেষে সেই পর্ব শেষ হয়েছে। অনেকদিন পর তাই একটা বেশ হাত পা খেলানো ছুটির দিন, বর্ষাটাও ভালো রকম পড়েছে। তার থেকে পেড়ে এনেছে নবনীতা দেবসেনের ট্রাক বাহনে ম্যাকমোহনে। মেজাজ ভালো রাখতে নবনীতার বইয়ের কোনো জুড়ি নেই, বিশেষ করে এমন সরস ভ্রমণ কাহিনী লেখার ক্ষমতা খুব কমজনেরই থাকে। অনেকবার পড়া বই, তবু দিব্যি মন বসে গেছে। অঞ্জলি শরীর খারাপ বলে কদিন ছুটি নিয়েছিল, আজ অফিস যাবে। ব্রেকফাস্ট টেবিলে বসে খাবার নিয়ে খবরের কাগজ দেখছে।
আরে এবার কাগজটা রেখে খেয়ে নাও, এতদিন পর যাচ্ছ, আজকে দেরি করা ঠিক হবে
না? তা হবে না। আচ্ছা শোনো, মণিময়দার যে বন্ধু আমাদের বাড়িতে এসেছিলেন, তার নামটা কি যেন?
মণিময়, দিগন্তর পিস্তুত দাদা, পেশায় ডাক্তার, এখন নর্থ বেঙ্গলে পোস্টেড। তার আবার কোন বন্ধু বাড়িতে এসেছিল? বর্ষা, রবি ঠাকুর, নবনীতা, সব মিলিয়ে দিগন্ত একেবারে অন্য জগতে ছিল। তাই একটু বিরক্ত হয়েই বলল,
কার কথা বলছো বলতো?
আরে বাবা, ওই তো যিনি বিদেশে থাকেন, পিসিকে দেখার জন্য দাদা আসতে বলেছিল।
ও হ্যাঁ, বুঝতে পেরেছি, লালাদা।
ওর ভালো নাম কি পিনাকি ঘোষ? যোধপুর পার্কে থাকতেন না?
একটু অবাক হয়ে উঠে বসল দিগন্ত। অকারণে এতগুলো কথা বলার মেয়ে তো অঞ্জলি নয়।
কি ব্যাপার বলো তো?
অঞ্জলির খাওয়া শেষ হয়ে গিয়েছিল, হাতের কাগজটা সে দিগন্তর দিকে বাড়িয়ে দিয়ে বলল,
এনাও দেখো, যোধপুর পার্কে নীলিমা ঘোষ নামে একজন মহিলা খুন হয়েছেন, তার ছেলে ডাক্তার পিনাকি ঘোষ বিদেশে থাকেন।
সে কি দেখি?
সোফা থেকে প্রায় লাফ দিয়ে উঠে কাগজটা নেয় দিগন্ত। প্রথম পাতাতেই বেশ বড় করে খবরটা বেরিয়েছে, যোধপুর পার্কে প্রৌঢ়া খুন। অভিজাত আবাসনের 12-তলা ফ্ল্যাট বাড়ির 3-তলায় একাই থাকতেন নীলিমা ঘোষ। গতকাল সকালে তাঁর দক্ষিণেশ্বরে বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি নাকি জানিয়েছিলেন শরীর খারাপ লাগছে বলে যাবেন না। সন্ধ্যের পর কেমন আছেন জানতে বোন এবং তাঁর ছেলেরা বারবার ফোন করেন, কিন্তু কেউ ফোন ধরেনি। উদ্বিগ্ন হয়ে বোনের দুই ছেলে রাত 9টা নাগাদ এ বাড়িতে আসে, কিন্তু বারবার বেল বাজানোর পরেও কেউ দরজা না খোলায় শেষ পর্যন্ত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে নীলিমা ঘোষ তার ঘরে টেবিলের পাশে পড়ে আছেন। প্রাথমিক তদন্তে অনুমান তাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। নীলিমা ঘোষের ছেলে পিনাকি ঘোষ ইংল্যান্ডে থাকেন, তাকে খবর দেওয়া হয়েছে। নীলিমা ঘোষের স্বামী অমিত ঘোষ ছিলেন আর্মি ডাক্তার, বছর তিনেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তারপর থেকে নীলিমা দেবী এই ফ্ল্যাটে একাই থাকতেন। রান্নাবান্না ও অন্যান্য কাজকর্মের জন্য তার একজন পরিচারিকা ছিল। বন্দনা নামে সেই মহিলা জানিয়েছেন, সকালেই দক্ষিণেশ্বর চলে যাবেন বলে নীলিমা দেবী সেদিন তাকে কাজে আসতে বারণ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গতকাল ছিল নীলিমা দেবীর স্বামী অমিত ঘোষের মৃত্যুদিন। প্রতি বছরই এই দিনটাতে তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে বোনের বাড়িতে ঘুরে আসতেন, তাই তিনি আসতে পারবেন না জানানোয় বাড়ির সবাই একটু অবাকই হয়েছিলেন। আততায়ী যেই হোক না কেন, সে বাড়িতে কোনো লুটপাট চালায়নি, ঘরের সব জিনিসপত্রই ঠিকঠাক রয়েছে। আলমারি থেকেও নগদ টাকা বা গয়না কিছু চুরি গেছে বলে মনে হচ্ছে না। খোদ কলকাতা শহরের অভিজাত এলাকা যোধপুর পার্কে এরকম ঘটনা ঘটায় স্বভাবতই এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই পিনাকি ঘোষ যে মণিময়দার বন্ধু লালাদা, তা নিয়ে আর কোনো সংশয় ছিল না দিগন্তর। কিন্তু একটা বিষয়ে তার অবাক লাগছিল, প্রায় সত্তরের কাছাকাছি এই মহিলা খুন হলেন কেন? লালাদারা বেশ অবস্থাপন্ন পরিবার, বাবা ভালো চাকরি করতেন, আর্মি থেকে রিটায়ার করার পর নিজে প্র্যাকটিস করেছেন জমি, সুতরাং বাড়িতে টাকা কড়ি দামি জিনিসপত্র থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেসব কিছুতেই নাকি হাত পড়েনি, তাহলে খুনের উদ্দেশ্যটা কি? ব্যাপারটা আরো একটু ডিটেলে জানার জন্য প্রণয়কে ফোন করল দিগন্ত। প্রণয় বোস দিগন্তর ছোটবেলার বন্ধু, এখন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে আছে। প্রণয়ের সূত্রেই পুলিশের সঙ্গে খানিকটা দহরম মহরম হয়েছে দিগন্তর।
দিগন্ত বলছিলাম।
হ্যাঁ বল।
বলছি শোন না, ওই যে খুনটা হয়েছে তার বিষয়ে তোর সঙ্গে কিছু কথা বলার আছে, একটু বিকেলে আয় না।
আরে নারী, খুব চাপ চলছে, একটা অন্য কেসে খুব ব্যস্ত আছি।
আরে আয় আয়, চলে আয় চলে আয়।
আরে দেখছি দেখছি। আচ্ছা আচ্ছা, ম্যানেজ করতে পারলে যাবো, কেমন?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসিস কিন্তু বিকেলে মনে করে।
হ্যাঁ দেখছি দেখছি, রাখলাম।
প্রণয়ের সঙ্গে কথা বলে ফোন রাখতে না রাখতেই আবার ফোন, অচেনা নম্বর, তাও আবার বিদেশের। একটা ক্ষীণ সম্ভাবনা মনের মধ্যে উঁকি দিয়ে গেল দিগন্তর। অঞ্জলিকে বাই করে ফোনটা ধরতেই ওপাশ থেকে চেনা গলা বলে উঠল,
হ্যালো দিগন্ত।
হ্যালো,
আমি লালাদা বলছি, মণিময়ের কাছ থেকে তোমার ফোন নম্বরটা পেলাম। তোমার সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে, তুমি খবরটা কি শুনেছ?
হ্যাঁ লালাদা, ইনফ্যাক্ট আমি একটু আগেই কাগজে খবরটা দেখলাম। কি সাংঘাতিক ঘটনা!
শোনো দিগন্ত, আমি এখন এয়ারপোর্টে, কলকাতায় পৌঁছেই তোমার সঙ্গে দেখা করব। মণিময়ের কাছে আমি তোমার কাজকর্ম সম্পর্কে শুনেছি, পুলিশ তো যা করার করবেই, কিন্তু আমি চাই তুমি ব্যাপারটা দেখো। আমি এখনো সবটা বুঝতে পারছি না, কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে, অবশ্য সেটা কলকাতায় গেলেই পরিষ্কার হয়ে যাবে, সবটাই আমি তোমাকে বলবো।
তুমি কখন পৌঁছবে লালাদা?
কাল আর্লি মর্নিং। প্রাথমিক ব্যবস্থাগুলো করে নিয়ে আমি তোমার সঙ্গে যোগাযোগ করছি।
নীলিমা ঘোষের খুনের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি, বুঝলি? এই ভদ্রমহিলা একলাই থাকতেন।
চায়ের কাপে একটা চুমুক দিয়ে সোফায় গুছিয়ে বসে বলল প্রণয়।
সাবধানী মানুষ ছিলেন, ওই যে আই হোল দিয়ে না দেখে কখনো দরজাই খুলতেন না। দরজায় এমনিতেও চেন গার্ড লাগানো আছে, কেউ কিছু দিতে এলে ওই দরজাটা ফাঁক করেই ওটা নিয়ে নিতেন। নিয়মিত বাড়িতে যেত একমাত্র ওই কাজের মেয়ে বন্দনা।
কাজের লোক একজনই?
হ্যাঁ, রান্নাটা নাকি উনি নিজেই করতেন, তবে যা বুঝলাম একটু সাহেবি ধরনের খাবারে অভ্যস্ত ছিলেন, তাই অন্যের হাতের রান্না বিশেষ পছন্দ করতেন না। তবে সব গুছিয়ে ওই হাতের কাছে দিতে হতো, আর বাকি কাজ যেরকম কাজের লোকেদের করতে হয় সেরকম।
আর কেউ ফ্ল্যাটে যেত না? জমাদার, দুধ, পেপার?
জমাদার কেউ ছিল বলে তো শুনলাম না, বাকি সব ওই থলি সিস্টেম, তিনতলায় ফ্ল্যাট, থলি ঝোলানোই থাকতো, তাতেই সব দিয়ে যেত সবাই। লিফট আছে তাই উঠতে অসুবিধে নেই, কিন্তু ওই নীলিমা ঘোষের বারবার দরজা খোলা আবার পছন্দ ছিল না, তাই থলির ব্যবস্থা।
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব?
না না, খুব বেশি নেই, খুব বেশি নেই। নীলিমা ঘোষরা দুই বোন, ওই দক্ষিণেশ্বরে যার বাড়ি যাওয়ার কথা ছিল তিনিই ছোট। যা বুঝলাম যে দুই বোনের সম্পর্ক ভালোই ছিল, ফোনে নিয়মিত কথাবার্তা হতো, বোনের ছেলেরা প্রায়ই এখানে আসত, বিশেষ করে ছোট ছেলেটি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে, সে কলেজ ফেরত অনেক সময় মাসির এই বাড়িতে ঘুরে যেত, সন্ধে পর্যন্ত ল্যাব করতে হলে নাকি এখানে থেকেও যেত। তবে সেদিন সকালে তো নয়, তার আগেও অন্তত দিন পাঁচেক কেউ আসেনি। গেটের সিসিটিভি ফুটেজ আমি খুব ভালোভাবে চেক করেছি, কাজের মেয়েটি সেদিন সকালে আসেনি। ইনফ্যাক্ট সেদিক দিয়ে দেখলে বলতে হবে সকাল থেকে কেউই নীলিমা ঘোষের ফ্ল্যাটে যায়নি।
খুনটা কি তাহলে আগের দিন রাতে হয়েছে মনে হয়?
দেখ, পোস্টমর্টেম রিপোর্টটা না পেলে তো ডেফিনিট কিছু বলা যাবে না, কিন্তু ওর বোন বলছেন যে আগের দিন রাত প্রায় 10:30 নাগাদ ওর দিদির সঙ্গে কথা হয়েছে, নীলিমা ঘোষ তখন ওই শোয়ার জন্য তৈরি হচ্ছেন, তার মানে তখনও তিনি জীবিত। রাত 10:30 পরে কেউ এলে গেটের সিকিউরিটির তো নিশ্চিত মনে থাকত, তাছাড়া উনি সকালে যে চা বানিয়ে খেয়েছেন সেই বাসনপত্রও তো সিঙ্কে ছিল। এগুলোর থেকে ধরেই নেওয়া যায় যে নীলিমা ঘোষ সকালেও বেঁচেছিলেন। তাছাড়া উনি যে সেদিন দক্ষিণেশ্বর যাচ্ছেন না সেটা জানিয়ে একটা মেসেজও তো করেছেন সকালে, তার মানে খুনের ঘটনাটা সকালেই ঘটেছে। কিন্তু সকালে বাড়িতে কে এসেছিল সেটা বোঝা যাচ্ছে না। সিকিউরিটি বলছে সেদিন সকালে কোনো অচেনা লোক নীলিমা ঘোষদের আবাসনে অন্তত ঢোকেনি, যারা এসেছিল তাদের সকলকেই তো ট্রেস করা গেছে।
তার মানে বোঝাই যাচ্ছে চেনা লোকই কাণ্ডটি করেছে। সেটাই স্বাভাবিক, কারণ নীলিমা দেবী যেরকম সাবধানী ছিলেন তুই বললি, তাতে অচেনা কাউকে বাড়িতে ঢুকতে দেওয়ার কথাই নয়। তোরা পুলিশ কুকুর নিয়ে গেছিলি নাকি?
হ্যাঁ, কুকুর গিয়েছিল তো, কিন্তু কুকুর তো বাড়ি থেকে বেরিয়ে বাজারের কাছে গিয়ে গন্ধ হারিয়ে ফেলল।
তুই আমাকে সিসিটিভির ফুটেজটা একটু পাঠাস তো, আর নীলিমা ঘোষের ব্যাকগ্রাউন্ড। খুনের মোটিভটা কিছুতেই ক্লিয়ার হচ্ছে না, বাড়ি থেকে কিছু উধাও হয়নি, টাকা পয়সা গয়নাগাঁটি সবই ঠিক আছে, তাহলে একজন প্রৌঢ়া মহিলাকে খুন করার দরকার হলো কেন?
বাড়ি থেকে কিছু উধাও হয়নি কথা ঠিক নয় দিগন্ত, একটা জিনিস খোয়া গেছে যেটা এক কথায় অমূল্য বলা যেতে পারে।
সে কি জিনিস?
লালাদার কথা শুনে দিগন্ত একটু চমকে উঠে সোজা হয়ে বসল। পিনাকী ঘোষ অর্থাৎ লালাদা কলকাতায় পৌঁছেছেন দুদিন আগে, কিন্তু এই দুদিন মায়ের শেষকৃত্য আর পুলিশের ঝামেলাতেই কেটে গেছে। দিগন্তর সঙ্গে ফোনে কথা বলে ঠিক করে নিয়েছিলেন যে সকালে আসবেন, সেই মতো দিগন্তও তৈরি ছিল। ইতিমধ্যে নীলিমা ঘোষের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে, তাতে বোঝা যাচ্ছে শ্বাসরোধ করেই খুনটা হয়েছে। তবে তার আগে ওর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে অজ্ঞান করা হয়েছিল। মাথাতেও একটা গভীর ক্ষত রয়েছে, তবে সেটা মৃত্যুর কারণ নয়। যদিও আঘাত করার মতো কোনো অস্ত্র পুলিশ ঘরে খুঁজে পায়নি। ময়নাতদন্তে এটাও জানা গেছে যে নীলিমা দেবীর মৃত্যু হয়েছে সকালবেলা 8:00 থেকে 10:00 মধ্যে। চায়ের কাপে একটা চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন পিনাকী ওরফে লালাদা। কয়েকদিনের আকস্মিক ঝড়ঝাপটায় তাঁর স্বাভাবিক প্রাণোচ্ছল চেহারার উপর একটা দুশ্চিন্তার কালো ছাপ পড়েছে।
তোমার এখানে আসার আগে আমি ব্যাংকে ঘুরে এসেছি, ঘটনাটা শোনার পর থেকেই সন্দেহ হচ্ছিল, তাও নিশ্চিত হওয়ার জন্য গেছিলাম। আমাদের বাড়িতে একটা জেড পাথরের বুদ্ধ মূর্তি ছিল দিগন্ত, জেড স্টোন সবুজ রঙের হয় জানো নিশ্চয়ই, সেই পাথরের ওপর সোনার কাজ করা, অপূর্ব সুন্দর দেখতে, দাম নিশ্চয়ই অনেক, কিন্তু শুধু অর্থমূল্যে এটার বিচার করা ঠিক নয়, শৈল্পিক মূল্য অনেকটাই বেশি। তাছাড়া জিনিসটা অ্যান্টিক, ইতিহাস আমি পুরোটা বলতে পারবো না, তবে অ্যান্টিক যে সেটা নিশ্চিত।
লালাদা, আপনি আমাকে একটু যদি ডিটেলে বলেন, মানে মূর্তিটা কিভাবে আপনার বাড়িতে এলো, এটার যতটুকু ইতিহাস আপনি জানেন।
হ্যাঁ বলছি, তুমি নিশ্চয় জানো দিগন্ত, আমার বাবা ছিলেন মিলিটারিতে ডাক্তার, একটা সময় বাবার পোস্টিং ছিল তাওয়াংয়ে। বাবা যখন তাওয়াংয়ে, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে, পুরোটাই অবশ্য বাবার মুখে শোনা। বাবাদের মিলিটারি ক্যাম্প থেকে এখানেকটা দূরে পাহাড়ের মাথায় চেপ্রং নামে একটা গুম্ফা ছিল। তুমি জানো কিনা জানি না, অরুণাচলের বিভিন্ন গুম্ফায় বৌদ্ধ ধর্মের বহু পুঁথি আছে, আর কোথাও বৌদ্ধ ধর্মের এত পুঁথি আছে কিনা আমার অন্তত জানা নেই। ওখানে থাকার সময় বাবা খুব স্বাভাবিকভাবেই বৌদ্ধ ধর্ম নিয়ে আগ্রহী হয়ে পড়েন, স্থানীয় লাইব্রেরিতে গিয়ে পড়াশোনাও করতেন। সেই সূত্রেই ওই চেপ্রং গুম্ফার যিনি প্রধান লামা, তার সঙ্গে বাবার ভালো আলাপ হয়ে যায়। বৃদ্ধ মানুষ, খুবই শান্ত এবং জ্ঞানী, বাবা প্রায়ই হাতে কাজ না থাকলে তার কাছে গিয়ে গল্প করতেন। বৃদ্ধ লামাও বাবাকে পছন্দ করতেন। তার একটা অন্য কারণ অবশ্য ছিল, লামার তখন বয়স হয়েছে, তার উপর হাঁপানির রোগী, মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। বাবা নিজের উদ্যোগে কলকাতা থেকে কিছু দামি ওষুধ, ইনহেলার ইত্যাদি কিনে নিয়ে গিয়ে তাকে অনেকটা সুস্থ করে তুলেছিলেন। যদিও বাবার মনে হতো গুম্ফার অন্য লামারা বাবার সঙ্গে বড় লামার এই বন্ধুত্ব খুব ভালো চোখে দেখত না। সেদিন বাবা সন্ধে হতেই খাওয়া দাওয়া সেরে নিয়ে কম্বলের তলায় গিয়ে ঢুকেছেন। বাবার কাজকর্ম করে দিত যে বাহাদুর, সেও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। এমন সময় দরজায় খুটখুট শব্দ। খুবই আশ্চর্য হয়ে বাবা দরজা খুলে দেখেন, আপাদমস্তক গরম কাপড়ে ঢেকে বড় লামা দরজায় দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। বাবার কোয়ার্টার থেকে গুম্ফা অনেকটাই পথ, রাতের অন্ধকারে এতখানি হেঁটে এসে স্বাভাবিকভাবেই হাঁপিয়ে গেছেন। বাহাদুর নিজের ঘরে ঘুমোচ্ছে, বাবা আর তাকে না ডেকে তাড়াতাড়ি বড় লামাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসান। তারপর গরম দুধের সঙ্গে একটু ব্র্যান্ডি মিশিয়ে খেতে দেন। বড় লামা ইশারায় বাবাকে ঘরের দরজা বন্ধ করে দিতে বলেন। তারপর দুধটা খেয়ে শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হলে নিচু গলায় বলেন,
ঘোষ, তুমি নিশ্চয় আজ এত রাতে আমাকে দেখে খুব আশ্চর্য হয়েছ। আমি নিজেও জানি না তোমার কাছে এসে ঠিক করলাম কিনা, কিন্তু এই মুহূর্তে তোমার থেকে বেশি আর কাউকে আমি বিশ্বাস করতে পারছি না, তাই তোমার উপর নির্ভর করা ছাড়া আমার আর কোনো উপায় নেই।
বড় লামার কথা শুনে বাবা ততক্ষণে খুবই অবাক হয়ে গেছেন। তার ধারণা হয়েছিল হঠাৎ কোনো ওষুধের দরকার হয়েছে বলে লামা তাঁর কাছে এসেছেন, কিন্তু তা যে নয় সে তো বোঝাই যাচ্ছে। বড় লামা আবার আগের মতোই নিচু গলায় বললেন,
তোমার কাছে একটা জিনিস আজ আমি রেখে যাব, বুদ্ধের একটা মূর্তি, বুঝলে? এটা কোনো সাধারণ মূর্তি নয়, আমাদের কাছে এই মূর্তি অতি পবিত্র। হ্যাঁ, মূর্তির বৈশিষ্ট্য হল একটি পাথর কেটে এই মূর্তিটি তৈরি হয়েছে, কিন্তু কিন্তু এর দুরকম রং। তথাগত শরীরের বাঁ দিকে আছে গাঢ় সবুজ, ডান দিকে কালো। চেংপ্রং গুম্ফায় গত 100 বছর ধরে এই মূর্তিটি আছে। এর জোড়া আরেকটি মূর্তি আমি শুনেছি তিব্বতের কোন গুম্ফায় রাখা আছে, অবিকল একই রকম, শুধু মিরর ইমেজ। মানে সেই মূর্তির ডান দিক গাঢ় সবুজ আর বাঁ দিক কালো, দুটি মূর্তিরই পিছন দিকটা ফাঁকা। একসময় নাকি এই দুটি মূর্তি খাপে খাপে ঢুকিয়ে আটকানো ছিল, দেখে মনে হতো একই মূর্তির দুপাশে তথাগতর দুটি মুখ। সেজন্য অনেকে একে দ্বিমুখী বুদ্ধ বলেন। মাঝের ফাঁকা অংশটাতে ছিল ভগবান তথাগতের দেহাবশেষ। তারপর কিভাবে মূর্তি দুটি আলাদা হয়ে গেল, সেই দেহাবশেষের কি হল আমারও জানা নেই, কিন্তু কিন্তু আমরা বিশ্বাস করি কোন এক পুণ্যদিনে এই দুটি মূর্তিকে একসঙ্গে জুড়ে নিয়ে আমরা আবার প্রভু বুদ্ধের আরাধনা করতে পারব। যেদিন এটা সম্ভব হবে সেদিন পৃথিবীতে শান্তি নেমে আসবে। এই মূর্তি কিভাবে তৈরি হল, কেন তৈরি হল, তারও বিবরণ আমাদের পুঁথিতে আছে, কিন্তু কিন্তু সে কথা কাউকে বলা নিষেধ। তোমাকে বলতে পারলাম না বলে কিছু মনে করো না ঘোষ। তবে যে কথাটা আমি তোমাকে বলতে চাই সেটা হলো, এই মূর্তি যে যে প্রং গুম্ফায় আছে সে কথা আমি ছাড়া আর কেউ জানে না, অন্তত জানার কথা নয়। যিনি এই গুম্ফার বড় লামা হন তিনি শুধু এই কথাটি জানতে পারেন যে যে কুঠুরিতে এটা রাখা থাকে, তার চাবিও শুধু বড় লামার কাছেই থাকে। আমিও এটি পেয়েছি আমার আগে যিনি ছিলেন তার কাছ থেকে। এই মূর্তিটিকে রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য, কিন্তু কিন্তু সম্প্রতি এই বুদ্ধ মূর্তি নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। মাস ছয়েক আগে ভুটানের উদং গ্রামের গুম্ফা থেকে লিয়াপিং নামে আমাদের এখানে একজন নতুন লামা এসেছেন। এমনিতে তার আচার আচরণে সন্দেহ করার কিছু নেই, গুম্ফার সব নিয়ম কানুন সে খুব নিখুঁত ভাবে মেনে চলে, রোজ রোজ প্রার্থনাও করে সময় মতো, কিন্তু কিন্তু আমারও তো বয়স হয়েছে, মানুষের মনে যদি কু বাতাস ঢোকে তাহলে আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি। নতুন লামার চোখে আমি লোহের ঝিলিক দেখতে পাই, তাই প্রথম থেকে লিয়াপিংকে নিয়ে আমার একটু অস্বস্তি আছে। আমি এটাও জানি যে যে প্রং গুম্ফায় লিয়াপিং এর আসার কথা ছিল না, লামারা কে কোথায় যাবে তার কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু কিন্তু লিয়াপিং এই মঠে আসার জন্য বিশেষ ইচ্ছা প্রকাশ করেছিল। বিষয়টা আমি প্রথমে জানতাম না। এরকম ঘটনা সাধারণত ঘটে না তো, কিন্তু কিন্তু পরে জানতে পেরে আমার সন্দেহ আর একটু দৃঢ় হয়।
বাবা অনেকদিন ধরেই বড়ল আমাকে চেনেন, খুবই শান্ত এবং উদার মনের মানুষ। তাই এবার একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন,
আপনার সন্দেহ হয় কেন?
লিয়াপিং, লিয়াপিং এখানে আসার কিছুদিন পর থেকে ওই বুদ্ধ মূর্তি নিয়ে নানা রকম কৌতূহল প্রকাশ করত। বুদ্ধ মূর্তি যে গুম্ফায় আছে সে কথা তো কেউ জানে না, তাই ওর প্রশ্নের কেউ উত্তর দিতে পারেনি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ওর কাছে এ বিষয়ে নির্দিষ্ট খবর আছে, আর সন্দেহটা আরো জোরালো হল বুদ্ধ পূর্ণিমার দিন। সারা বছর ওই মূর্তিটি গোপন কুঠুরিতে তোলা থাকে, শুধু বুদ্ধ পূর্ণিমায় বিশেষ পূজোর সময় ওটিকে বার করে তথাগতর মূল মূর্তির পায়ের কাছে রাখতে হয়। তাতে কোনো অসুবিধা হয় না, কারণ কারণ মূল মূর্তিটি একটি রূপোর খাপের ভিতরে থাকে, মানে মানে রূপোর তৈরি একই মাপের আরেকটি বুদ্ধ মূর্তি যার ভিতরটা ফাঁপা। পাথরের তথাগতকে তার ভিতরে ঢুকিয়ে পূজোর জন্য নিয়ে আসা হয়, আবার আবার পূজো হয়ে গেলে তুলে রাখতে হয়। কাজটা আমি করি, এবারও তাই করেছিলাম। তথাগতর এই মূর্তির কথা কেউ জানে না বলে সতর্ক থাকার দরকার হয় না। তাছাড়া পূজোর সময় সবাই জপ ধ্যানে মগ্ন থাকে। কিন্তু কিন্তু এবার এবার পূজো যখন চলছে তখন হঠাৎ আমি খেয়াল করলাম লিয়াপিং এক দৃষ্টে ওই রূপোর মূর্তিটার দিকে তাকিয়ে আছে। পূজোর বেদির সামনে সেদিন অনেক রকম উপকরণ থাকে, কিন্তু তার মধ্যেও ও মূর্তিটাকে আলাদাভাবে খেয়াল করেছিল। আমি আমি বুঝতে পারছিলাম ও মূর্তিটার উপর নজর রাখছে। পূজো হয়ে যাওয়ার পর আমি আমি মূর্তিটিকে গোপন কুঠুরিতে রাখতে যাই। চাবি খুলে যখন রাখছি তখন মনে হল কেউ যেন আমায় দেখছে, অথচ অথচ ঘরে কেউ ছিল না। দরজাও বন্ধ ছিল, কিন্তু কিন্তু দরজা খুলে বেরিয়ে আসার পরে একটু দূরে লিয়াপিংকে দেখে আমি বুঝতে পারি ও আমার উপর নজর রাখছিল। ও বুঝে গেছে কোন ঘরে এই কুঠুরি আছে। আমার সন্দেহ যখন ভিতরে ছিলাম তখন দরজার ফাটল দিয়ে হয়তো দেখেও নিয়েছে কোথায় মূর্তি রাখা হলো, কিন্তু কিন্তু কিছু করতে পারছে না, কারণ চাবি আমার কাছে আছে। লিয়াপিং একা নয়, ওর সঙ্গে ওর সঙ্গে বাইরের কিছু লোকেরও যোগাযোগ আছে। আমি আমি গুম্ফার বাইরে জঙ্গলের ভিতর অচেনা লোকজনের সঙ্গে ওকে কথা বলতে দেখেছি। আমার আমার ভয় হচ্ছে তথাগতর এই মূর্তির ওপর খারাপ লোকের দৃষ্টি পড়েছে, তাই একে রক্ষা করা দরকার। আমার আমার বয়স হয়েছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, রাতে ঘুমের ওষুধ খেতে হয়। কোনোভাবে চাবি চুরি করতে পারবে ও মূর্তি হাতে পেয়ে যাবে, কিন্তু কিন্তু এটা আমি হতে দিতে পারি না। চেষ্টা করছি যাতে লিয়া বেঙ্কে এই গুম্ফা থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিন্তু সেসব সিদ্ধান্ত হতে মাস দুয়েক লাগবে। আমি আমি চাই ততদিন ভগবান তথাগত তোমার কাছে থাকুন।
কিন্তু আমি তো আপনাদের গুম্ফার কেউ নই, আপনাদের ধর্মের মানুষও নই।
তাতে কিছু আসে যায় না ঘোষ, তুমি যে কাজটা করো সেটা হলো মানুষের সেবা, মানুষকে সুস্থ করে তোলা। এর থেকে বড় ধর্ম পৃথিবীতে আর কিছু নেই। আর গুম্ফায় যারা আছে তাদের থেকে আমি তোমার উপর বেশি ভরসা করি। তুমি তুমি এটা রাখো রাখো। লিয়াপিং এখান থেকে চলে গেলেই আমি মূর্তিটা নিয়ে যাব। আমার হাতে ছাড়া আর কারো হাতে তুমি মূর্তি দেবে না। কেমন? জীবন জীবন অনিত্য। যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার আর দেখা না হয় তাহলে তাহলে মূর্তি নিজের কাছে রেখে দেবে। যেদিন সেই পুণ্যদিন আসবে ভগবান তথাগত নিজেই মূর্তিকে যথাস্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন।
বড়লামা এবার নিজের জামার ভেতর থেকে একটি ছোট কাঠের বাক্স বার করে বাবার হাতে দেন। তার ভেতরে ছিল ইঞ্চি পাঁচেক লম্বা সেই পাথরের বুদ্ধ মূর্তি। বাবা সাবধানে সেটিকে নিজের আলমারিতে তুলে রাখেন। কিন্তু মুশকিল হচ্ছে কথাবার্তার শব্দেই সম্ভবত বাহাদুরের ঘুম ভেঙে যায়। তাই বড় লামা যখন বিদায় নিচ্ছেন তখন বাহাদুর তাঁকে দেখে। বাহাদুরের যাতে কোনো সন্দেহ না হয় তাই বাবা বাহাদুরকে বলেন যে লামার একটা ওষুধ খুব দরকার ছিল, তাই তিনি সেটা নিতে এসেছেন। এভাবে মূর্তিটা তাঁর কাছে রেখে যাওয়াটা বাবার পক্ষে খুবই অস্বস্তিকর হয়ে উঠেছিল ঠিকই, কিন্তু বড় লামার সঙ্গে তাঁর যে সম্পর্ক ছিল তাতে না বলাও সম্ভব ছিল না। বাবা একলা মানুষ, ওরকম একটা দামি জিনিস বাড়িতে আছে। যদিও মিলিটারি পরিবৃত এলাকাতেই থাকা, তবু একটু সাবধানেই থাকতেন। কিন্তু ঘটনা ক্রমশ যেদিকে ঘড়ালো তাতে তিনি খুবই বিপদে পড়ে গেলেন। মূর্তিটা তাঁর কাছে গচ্ছিত রাখার ঠিক এক সপ্তাহ পরেই খবর এলো বড় লামা মারা গেছেন। তাঁর নাকি ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে। বাবার সন্দেহ হয়েছিল যে মৃত্যুটা মোটেই স্বাভাবিক নয়, কিন্তু কিছু করার ছিল না, কারণ লামারা না চাইলে গুম্ফার ভেতরে যাওয়ার কোনো অধিকার বাবার নেই। এদিকে বড় লামা না থাকলে কার কাছে মূর্তি ফেরত দেবেন তাও ভেবে পাচ্ছেন না। এরকম একটা দুটানার মধ্যে যখন রয়েছেন তখন হঠাৎই একদিন বিকেলে বাবার সঙ্গে দেখা করতে এলেন লিয়াপিং। দু একটা মামুলি কথার পর সরাসরি বললেন বড় লামা বাবার কাছে যে মূর্তি গচ্ছিত রেখে গেছেন সেটি তিনি ফেরত চান, কারণ এই মূর্তি রাখার অধিকার সবার থাকে না। বংশ পরম্পরায় যাদের এই মূর্তি রাখার অধিকার, লিয়াপিংও সেই বংশেরই ছেলে, তাই তাঁর কাছেই থাকবে ভগবান তথাগতের মূর্তি। বড়লামার কাছে সবই শোনা ছিল। স্বাভাবিকভাবেই লিয়াপিং এর কথা বাবা বিশ্বাস করেনি। তিনি খুবই অবাক হওয়ার ভান করে বলেন যে তাঁর কাছে কোনো মূর্তি নেই, এরকম কোনো কিছুই বড়লামা তাকে কোনো দিন দেননি। লিয়াপিং কিন্তু তার পরেও বাবাকে জোর করেন এবং এই মূর্তি অন্য কারো ঘরে থাকলে তার সর্বনাশ হবে এমন ভয় দেখান। বাবা বুঝতে পারেন সেদিন রাতে যে বড় লামা তাঁর বাড়িতে এসেছিলেন সে কথা বাহাদুর লিয়াপেংকে বলে দিয়েছে। তাতেই লিয়াপেং এর সন্দেহ আরো দৃঢ় হয়েছে। কিন্তু তিনি নিজে কিছুতেই মূর্তির কথা স্বীকার করেননি। শেষ পর্যন্ত লিয়াপেং খুবই ক্রুদ্ধ হয়ে শাসিয়ে যায় যে এর ফল বাবাকে ভোগ করতে হবে। একদিন যখন তিনি বাড়িতে ছিলেন না তখন তার জিনিসপত্র ঘেঁটে দেখা হয়। এ কাজ যারা করছে বাহাদুর যে তাদের সঙ্গে আছে সেটাও বুঝতে বাবার অসুবিধে হয়নি। কিন্তু মুশকিল হচ্ছে এ ব্যাপারে কাউকে কিছু বলা কিংবা প্রশাসনিক সাহায্য নেওয়াও তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ তা হলেই মূর্তির কথাটা প্রকাশ পেয়ে যাবে। এরপর একদিন একটু দূরের গ্রাম থেকে সন্ধ্যের পর জিপ নিয়ে ফেরার সময় বাবার জিপে হামলা চালানোর চেষ্টা করে কয়েকজন। ভাগ্যের জোরে বাবা পালিয়ে আসতে পারেন ঠিকই, কিন্তু এ কথাও বুঝতে অসুবিধে হয় না যে লিয়াপিং এর সঙ্গে বাইরের লোকের যোগাযোগ আছে বলে যে আশঙ্কা বড়লামা করেছিলেন সেটা ঠিক। ভগবান তথাগতের মূর্তির ওপর খারাপ লোকের দৃষ্টি পড়েছে এবং তারা খুব সাধারণ লোক নয়, তাদের ক্ষমতার হাত বেশ লম্বা। এভাবে বাবা কতদিন মূর্তিটিকে রক্ষা করতে পারতেন জানি না, কিন্তু ঠিক সেই সময় বাবার বদলির অর্ডার আসে। তিন দিনের মধ্যে বাবাকে ট্রান্সফার নিয়ে চণ্ডীগড়ে চলে আসতে হয়। সন্দেহ হওয়ার পর বাবা বাহাদুরকে ছাড়িয়ে দিয়েছিলেন, তাই বাবা যে ওরকম হঠাৎ ট্রান্সফার হয়ে গেছেন সেটা সম্ভবত লিয়াপেং এবং তার দলবল জানতে পারেনি। ফলে বাবা নিরাপদে বুদ্ধ মূর্তি ব্যাগে পুরে তাওয়াং ছেড়ে চলে আসেন। তারপর থেকে সেই বুদ্ধ মূর্তি আমাদের বাড়িতেই রয়েছে। ও, বাড়িতে বলাটা ঠিক হল না, বলা উচিত রয়েছে ব্যাংকের ভল্টে, কারণ চণ্ডীগড়ে এসেই বাবা মূর্তিটিকে ব্যাংকে রাখার ব্যবস্থা করেছিলেন। শুধু বুদ্ধ পূর্ণিমার আগের দিন বাবা ওটা ব্যাংক থেকে নিয়ে আসতেন, সামনে ফুল জল প্রদীপ জ্বেলে দেওয়া হতো, পরের দিন আবার ব্যাংকে রেখে আসা হতো। চণ্ডীগড়ে বাবা বছর পাঁচেক ছিলেন, ওখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে কলকাতায় চলে আসেন। তবে এটা বাবা যতদিন বেঁচে ছিলেন করে গেছেন।
কিন্তু লালাদা, তোমার বাবা তো
ঠিকই আন্দাজ করেছ দিগন্ত, বাবা মারা গেছিলেন বুদ্ধ পূর্ণিমার দিনেই। সেজন্যে মাও বাবার মৃত্যুদিনের আগে মূর্তিটা ব্যাংক থেকে নিয়ে আসেন। বাবার ছবির পাশে রাখা হয়, দুজনকেই ফুল জল দিয়ে প্রদীপ জ্বেলে দেন।
এবারও তাই করেছিলেন?
না করার তো কোনো কারণ নেই, সেজন্যেই বাড়ি থেকে কিছু খোয়া যায়নি শুনে আমার সন্দেহ হয়েছিল। আসলে বুদ্ধ মূর্তি খোয়া গেলে তো কেউ বুঝতে পারবে না, কারণ ওটা যে আছে সেটাই তো কেউ জানে না। আমি ব্যাংকে গেছিলাম দেখতে যে ভল্টে ওটা আছে কিনা।
কি দেখলে? নেই।
না, নেই। মা ওটা তুলে এনেছিলেন, ব্যাংকের এন্ট্রি বুকে মায়ের সই আছে। এখন বুঝতে পারছো তো কেন আমি তোমার সাহায্য চাইছি? এই মূর্তির কথা তো আমি পুলিশকে বলতে পারবো না, অথচ মূর্তি যদি উদ্ধার না করি তাহলে সারা জীবন বাবার কাছে অপরাধী হয়ে থাকব।
যোধপুর পার্কে যে আবাসনে নীলিমা ঘোষ থাকতেন সেটা বেশ বড়। গেটে সিসিটিভি ছাড়াও সিকিউরিটির কাছে এন্ট্রি বুক আছে। কোন ফ্ল্যাটে যাবে সেটা দারোয়ানকে বললে সে ফ্ল্যাটে ফোন করে কথা বলে, তারপর ভেতরে ঢুকতে দেয়। ঢোকার আগে নাম ঠিকানা লিখে যেতে হয়। লালাদা সঙ্গেই ছিলেন। দিগন্ত ব্যবস্থাটা ভালো করে দেখে নিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করল,
যেদিন খুনটা হলো সেদিন সারাদিনও এই ফ্ল্যাটে কারা এসেছিল?
কেউ আসেনি স্যার, আপনি খাতা চেক করতে পারেন, কোনো এন্ট্রি নেই।
অচেনা কেউ এলে তো আপনারা এন্ট্রি করেন, কিন্তু যারা রোজ আসে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা?
এরকম তো আছেই স্যার, কাজের লোক, আয়ামাসিরা সব আসে, তাছাড়া দুধ, পেপার, ফুল এইসব দিতে আসে, অনেকের বাড়িতে ফিজিওথেরাপি করতে আসে, যোগ ব্যায়াম করাতে লোক আসে। প্রথম যেদিন আসে সেদিন এন্ট্রি করানো হয়, তারপর আস্তে আস্তে চেনা হয়ে গেলে তখন ছেড়ে দিই স্যার।
নীলিমা দেবীর বাড়িতে এরকম কারা কারা আসতো?
খুব বেশি কেউ আসতো না স্যার, ওই বন্দনা দিয়ে আসতো সকালবেলা, দুপুরবেলা চলে যেত, আর দুধ দিয়ে যেত পরাণ, কাগজ দিত বাবু, আর পুজোর ফুল দিতে আসতো পল্টু। তবে শুধু ওর বাড়িতে না স্যার, অনেক ফ্ল্যাটে ওরা দেয়। মাসিমার বাড়িতে তো ভেতরেও যেত না, বারান্দা থেকে থলি জড়ানো থাকতো, তাতেই ভরে দিত। আর বাইরের লোকের মধ্যে ওই মাসিমার বোন প্রমাণে চিকু দাদা আসতো, কিন্তু সেদিন উনি আসেননি, মানে এলেন পরে, এলেন রাতের দিকে খবর পেয়ে, তখন যা হওয়ার হয়ে গেছে স্যার।
রোজ যারা আসে তারা তিনজনেই সেদিন এসেছিল?
হ্যাঁ স্যার, সেদিন সকালে আমি তো ডিউটিতে ছিলাম, তিনজনে এসেছিল, না আসলে কোনো না কোনো ফ্ল্যাট থেকে ঠিক ফোন আসতো, সেরকম আসেনি। আসলে সারাদিন অনেক লোক আসা যাওয়া করে, তো সবটা ঠিক মনে থাকে না স্যার।
নীলিমা দেবী কি নিয়মিত বাড়ি থেকে বেরোতেন?
না না, মাসিমা খুবই কম বেরোতেন, তবে সকাল বিকেল ক্যাম্পাসের ভেতরে খানিকক্ষণ হাঁটাহাঁটি করতেন আর কি।
লালাতার একটা ফোন এসেছে, গেটের ভেতর ঢুকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে। দিগন্ত সিকিউরিটি ছেলেটিকে জিজ্ঞেস করল,
আচ্ছা গত এক সপ্তাহ বা দিন দশেকের মধ্যে ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন, মানে অচেনা কেউ, যাকে হয়তো আপনি আগে দেখেননি?
একজন এসেছিল জানেন, সন্ন্যাসীর মতো কাপড় পরা একটা লোক, ন্যাড়া মাথা। প্রথমটাতে তো আমি বুঝতেই পারিনি, লোকটা এসে বলল যে অমিত ঘোষের ফ্ল্যাটে যাবে। ফ্ল্যাটের নম্বর বলতে পারছিল না, মাসিমার বরের নাম যে অমিত ঘোষ তা আমি জানতাম না। আমি বছর দুয়েক হলো এখানে কাজে এসেছি, তা উনি তার আগেই মারা গেছেন।
দিগন্ত সতর্কভাবে জিজ্ঞেস করল,
তাহলে বুঝলেন কি করে?
ওই পল্টু সেই সময় এখানে বসে আড্ডা দিচ্ছিল, ওই বলল, ও তো অনেকদিন আছে এখানে কাজে।
লোকটা মাসিমার সঙ্গে দেখা করতে গেছিল?
না না, যেতে পারেনি। আমাদের নিয়ম হলো অচেনা লোক হলে আগে ইন্টারকমে কথা বলে নিতে হবে, যদি বাড়ির লোক বলে তবেই নাম ঠিকানা লিখে ভেতরে যাবে। আর লোকটা নাম জিজ্ঞাসা করে আমি মাসিমাকে ফোন করলাম, কিন্তু মাসিমা বললেন যে ওই নামে উনি নাকি কাউকে চেনেন না, তাই আর ভেতরে যেতে দিইনি স্যার।
কি নাম বলেছিল লোকটা আপনার মনে আছে?
না স্যার মনে নেই, কিন্তু একটা অংবং বলেছিল, বাংলা ভালো করে বলতে পারে না, তবে লোকটা বোধ হয় কাছাকাছি কোথাও থাকে জানেন।
কি করে বুঝলেন?
আমার বাড়ি ওই গোবিন্দপুরে বস্তিরা পেরিয়ে, পঞ্চানন্তলা দিয়ে একটা শর্টকাট আছে, ওখান দিয়ে যাওয়ার সময় দুদিন দেখেছি লোকটাকে।
লালাদা ফোনে কথা বলে ফিরে এসেছেন। সিকিউরিটি ছেলেটি শেষের কথাগুলো তাঁর কানে এসেছে, তাই নিচু গলায় বললেন,
লোকটা কি লিয়া পেং? বাবার খোঁজ পেয়ে এসেছিল?
হতেই পারে, ইনফ্যাক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ লোকটি অমিত ঘোষের খোঁজ করছিল। লিয়া পেং এর পক্ষে তোমার মায়ের নাম জানা সম্ভব নয়। বোঝাই যাচ্ছে অমিত ঘোষ যে মারা গেছেন সেটা লোকটি জানত না। আচ্ছা লালাদা, তোমার মা এই বিষয়ে তোমাকে কিছু বলেননি?
না তা তো বলেনি, তাছাড়া মা ব্যাপারটাকে হয়তো খুব একটা গুরুত্বও দেয়নি, কারণ বুদ্ধ মূর্তিটা যে বাবাকে বড়লামা রাখতে বলেছিলেন সেটা মা জানত, কিন্তু লিয়া পেং এর ব্যাপারটা মাকে বাবা বলেনি। মা যদি ভয় পেয়ে যায় সেই জন্যই আর কি, ওটা শুধু আমি আর বাবা জানতাম। মা আমার ধারণা অচেনা লোক বলেই দেখা করতে রাজি হয়নি। আমি তো বলেছিলাম তোমাকে, মা যথেষ্ট সাবধানী ছিলেন।
বাড়ির চারদিকটা ভালো করে দেখতে হবে, সাবধানী হয়েও নীলিমা ঘোষের শেষ রক্ষা হয়নি। কেউ না এলে কে করেছে এই কাজ? গেট দিয়ে ঢুকে দুদিকে দুটো রাস্তা গেছে, তার মধ্যে বাঁদিকের রাস্তাটা ধরলে দু নম্বর টাওয়ারের তিনতলায় নীলিমা ঘোষের বেশ বড় খোলামেলা ফ্ল্যাট, তিনটে বেডরুম, তার মধ্যে একটা নীলিমা দেবীর শোয়ার ঘর। সেখানেই বিছানার পাশে মেহগিনি কাঠের টেবিলের ওপর ফ্রেমে বাঁধানো অমিত ঘোষের একটা ছবি রয়েছে। তার সামনে ছোট দুটি রূপোর প্লেট আর দুপাশে দুটো মোমদানি। লালাদা বললেন,
বুদ্ধ মূর্তিটাও এই টেবিলেই বাবার ছবির পাশে রাখা ছিল, বুঝলে? চারপাশে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে প্রতিবারের মতোই প্লেটে মিষ্টি দিয়েছিল মা।
ফুল মিষ্টি তুমি সরিয়ে দিয়েছ বুঝতেই পারছি, কিন্তু মোমবাতিগুলো একদম নতুন। মাসিমা জ্বালানোর সময় পাননি। মাসিমার মৃতদেহ কি এঘরেই পড়েছিল?
না, এটাও একটা অদ্ভুত ব্যাপার জানো তো, মায়ের পাশের ঘরটা আমার, আমি এলে ওটাতেই থাকি। তার পাশের ঘরটা ছিল বাবার স্টাডি। মা বাবা দুজনেরই খুব বই পড়ার নেশা। বাবা তো দিনের বেশিরভাগ সময় ও ঘরেই থাকতেন, মাও অনেক সময় ওখানে বসে বই পড়তেন।
কথা বলতে বলতে দিগন্তকে নিয়ে লিভিং ডাইনিং এর প্যাসেজটা পেরিয়ে স্টাডি রুমে ঢুকলেন লালাদা। বেশ বড় ঘর, দুদিকে দেয়ালে বইয়ের আলমারি, একপাশে একটা বড় টেবিল, তার সামনে চেয়ার, টেবিলে কিছু বইপত্র রাখা, টেবিলের ওপর অমিত ঘোষের একটা বেশ বড় বাঁধানো ছবি রয়েছে, তাতে একটা মালা পরানো, ফুলগুলো স্বাভাবিকভাবেই শুকিয়ে গেছে। ঘরের অন্য পাশে দুটো সিঙ্গল সোফার সঙ্গে একটা ছোট সেন্টার টেবিল।
বাবা বেশিরভাগ সময় এ ঘরেই থাকতেন বলে বাবার মৃত্যুদিনে এখানেও বাবার ছবিতে মালা পরিয়ে দিতেন মা। সেদিন মায়ের ডেডবডিও পড়েছিল এই ঘরেই, টেবিলের সামনে।
তার মানে উনি টেবিলের সামনে কিছু একটা করছিলেন, সেই সময় পেছন থেকে অ্যাটাকটা হয়। আচ্ছা লালাদা, তুমি ফিরে আসার পর এই ঘর থেকে কিছু সরিয়েছ? মানে কোনো কিছু তোমার মনে হয়েছিল জায়গা মতো নেই?
একটু ভেবে নিয়ে পিনাকি বললেন,
আমাদের একটা খুব সুন্দর পিতলের পিল সুজ আছে, সেটা এমনিতে বসার ঘরে থাকে, কিন্তু এই দিনটাতে এই ঘরে বাবার ছবির সামনে মোমবাতি না জ্বালিয়ে মা সাধারণত ওই পিল সুজটা এনে তাতে একটা প্রদীপ জ্বেলে দিত। এবারও নিশ্চয়ই তাই করতে চেয়েছিল, তবে পিল সুজটা কিন্তু টেবিলের সামনে ছিল না, ওই কোণের দিকে ছিল। আমি ওটাকে আবার ড্রয়িং রুমে রেখে এসেছি।
দিগন্ত ড্রয়িং রুমে গিয়ে পিল সুজটা হাতে নিয়ে ভালো করে দেখে, পেতলের দণ্ডের ওপর একটা চওড়া প্রদীপ বসানো, রীতিমতো ভারী।
পুলিশ মাসিমার মাথায় কি দিয়ে আঘাত করা হয়েছিল সেই অস্ত্রের সন্ধান করে বেড়াচ্ছে। আমার তো মনে হয় এটাই সেই অস্ত্র, যেরকম ওজন তাতে জায়গা মতো মারতে পারলে বাঁচা মুশকিল।
লালাদা রীতিমতো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন দেখে দিগন্ত একটু হেসে বলল,
এর থেকে আরেকটা কথাও বোঝা যাচ্ছে, যে কাজটা করেছে সে ফ্ল্যাটে কোনো অস্ত্র নিয়ে ঢোকেনি। সেটা বিপজ্জনকও ছিল, কারণ সিসিটিভিতে ধরা পড়ে যেত। হতেই পারে আগে এখানে এসেছে, তাই পিল সুজের কথাটা তার মাথায় ছিল। বন্দনার স্বামী বা কোনো আত্মীয় স্বজনের ছবি সিসিটিভিতে এসেছে কিনা সেটা জেনে নিতে হবে, কারণ তাদের পক্ষে এই তথ্যটা জানা সব থেকে সহজ।
কিন্তু বন্দনা বহুদিন মায়ের কাছে আছে, খুবই বিশ্বাসী, আমাদের প্রায় আত্মীয়ের মতোই, তাছাড়া সে জানবে কি করে ওই বুদ্ধমূর্তির অমন দাম? এই কথা তো আমি আর মা ছাড়া কেউ জানে না।
কেউ যে জানে সেটা তো বোঝাই যাচ্ছে, সেই কাজে লাগাবে। টাকা দিয়ে সবাইকেই বশ করা যায় লালাদা? তাছাড়া এরা সবাই বড্ড গরিব। লালাদা একবার বন্দনাকে ডাকো তো, একটু কথা বলে দেখি।
কথার মাঝখানেই বেল বাজল। দিগন্ত আগেই লালাদাকে বলেছিল তার মাসির ছোট ছেলে শুভম, যার ডাকনাম চিকু, তার সঙ্গে সে কথা বলতে চায়। চিকু ছিল নীলিমা ঘোষের বিশেষ প্রিয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে সে প্রায়ই মাসির বাড়িতে আসত, মাঝে মাঝে থেকেও যেত। চিকু একা নয়, তার দু একজন বন্ধুবান্ধবও এ বাড়িতে এসেছে, তাই দিগন্তর মনে হয়েছিল চিকুর সঙ্গে কথা বলাটা দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ে চিকু, বেশ লম্বা, ছিপছিপে কিংবা বলা ভালো রোগাটে গড়ন। চোখে মুখে বুদ্ধির সঙ্গে একটা সারল্যের ছাপও আছে। লালাদা কফি বানাতে গেলেন, দিগন্ত বসে চিকুর সঙ্গে কথা বলছিল। মাসির এরকম মৃত্যু যে চিকু একেবারেই মেনে নিতে পারেনি সেটা তার হাবে ভাবে স্পষ্ট।
আমার খুব আফসোস হচ্ছে জানেন তো দিগন্তদা, প্রতি বছর আমি আগের দিন রাতে এখানে মাসির সঙ্গে থেকে যেতাম। মাসির সঙ্গে হাতে হাতে কাজ করা, মেষমশাইয়ের ছবিতে মালা পরানো, এসব করতে হতো। তারপর সকালে ফুল জল দিয়ে দুজনে একসঙ্গে বেরোতাম। মাসি সকালে উপোস করত, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে একেবারে আমাদের বাড়িতে গিয়ে জলখাবার খেত। এবার আমার সেমিস্টার শুরু হয়ে গেছে, পরের দিনই পরীক্ষা ছিল, তাই মাসিই বলল তোকে আসতে হবে না, আমি চলে যাব। তাও আমি সকালে মেসেজ করেছিলাম জানেন, প্রথমে ফোন করলাম, মাসি ধরল না, তারপর মেসেজ করলাম, খানিকক্ষণ পরে মেসেজ করল আসতে পারবে না, শরীর খারাপ। বেশ অবাক হয়েছিলাম, মাসির কিন্তু শরীর খারাপ তেমন হতো না, আসলে ডাক্তারের বাড়ি তো, নিজেও খুব স্বাস্থ্য সচেতন। খটকা লাগলো, তাও ভাবলাম বয়স হচ্ছে তো, হয়তো শরীরটা খারাপ হয়েছে। মাও বলল এখন আর বিরক্ত করিস না, বিশ্রাম নিক, বিকেলে ফোন করব।
চিকুর কথার মাঝখানেই বাধা দিয়ে দিগন্ত বলল,
নীলিমা দেবী তোমাকে মেসেজ করেছিলেন সেদিন, মেসেজটা একবার দেখাও তো।
চিকু একটু অবাক হয়ে ফোনটা খুলে দিগন্তর দিকে বাড়িয়ে দেয়।
এই যে মাসি লিখেছে, এটা
লেখা আছে, নট ফিলিং টু গুড, কান্ট মেক ইট টুডে, সরি। মেসেজটা খুব মন দিয়ে বার দুয়েক পড়ে দিগন্ত। লালাদা ফিরে এসেছেন কফি নিয়ে। তিনি বুঝতে পারেন দিগন্তর ভুরুর ভাঁজ গভীর হচ্ছে।
লালাদা, মাসিমা কি ফোনে মেসেজ করায় খুব অভ্যস্ত ছিলেন, মানে নিয়মিত মেসেজ করতেন?
একেবারেই না, মা মোটেই মেসেজ করতে চাইত না, ফোনই করত, হোয়াটসঅ্যাপ কল করত সাধারণত, ভিডিও কলটা সবসময় ঠিক ম্যানেজ করতে পারত না।
দাদা ঠিকই বলেছে, মাসি কখনো মেসেজ করত না, আমাকে মাকে সবসময় ফোন করত। সেজন্যই মেসেজটা পেয়ে মাসিও আমাদের মতো শর্টকাটে মেসেজ করছে দেখে আমারও বেশ মজা লেগেছিল।
আমার ধারণা এই মেসেজটা তোমার মাসি করেননি চিকু, খুব ভুল না হলে এই মেসেজ যখন করা হচ্ছে তখন উনি আর জীবিত নেই। এটা করা হয়েছিল যাতে খুনের ব্যাপারটা জানাজানি হতে খানিকটা দেরি হয়, কারণ ফোনে না পেলে তোমরা নিশ্চিত বিকেল পর্যন্ত অপেক্ষা না করে সকালেই এখানে এসে হাজির হতে, কিংবা পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ নিতে। সেটা আটকানোর জন্য এই মেসেজ। নীলিমা দেবীর বয়সের মানুষরা মেসেজ করলেও এই ভাষায় মেসেজ করেন না। এটা তার মানে করেছে এমন কেউ যার এভাবেই মেসেজ করা অভ্যেস, তার মানে সেই ব্যক্তিটি তখন বাড়িতে ছিল আর তার হাতেই খুন হয়েছে নীলিমা দেবী। প্রশ্ন হচ্ছে লোকটা কে?
চিকু এতক্ষণ রীতিমতো হতভম্ব হয়ে দিগন্তর কথাবার্তা শুনছিল, এবার একটু অপ্রস্তুত ভাবে বলল,
লালাদা একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করো।
হ্যাঁ বল না।
মিশমশাই তাওয়াং থেকে যে বুদ্ধ মূর্তিটা নিয়ে এসেছিল সেটা ঠিকঠাক আছে তো?
চিকুর কথা শুনে চমকে ওঠে দিগন্ত, পিনাকি দুজনেই।
সে কি মূর্তির কথা তুমি জানলে কি করে?
দিগন্তর গলা বেশ কঠিন।
মাসি বলেছিল, আমি তো থাকতাম মাসির সঙ্গে, সাজানোর সময় মূর্তিটা আমি দেখেছিলাম, তখন মাসি বলল, তবে বলে দিয়েছিল যেন কাউকে মূর্তিটার কথা না বলি।
তুমি মূর্তির কোনো ছবি তুলেছিলে নাকি?
দিগন্তর গলায় উদ্বেগ স্পষ্ট। চিকু খুব অপরাধীর মতো বলে,
হ্যাঁ হ্যাঁ তুলেছিলাম, মাসি যদিও বারণ করেছিল কিন্তু লোভ সামলাতে পারিনি, মাসি যখন স্নান করতে গেল তখন ছবি তুলে নিয়েছিলাম।
ছবি কাউকে দেখিয়েছিস নাকি রে চিকু?
না দাদা, দেখাইনি কাউকে। তবে মূর্তিটার কথা মিলিন্দকে বলেছিলাম। মিলিন্দ আমার ক্লাসমেট, আমার আমরা আমার খুবই বন্ধু।
খানিকটা নিজের অপরাধ ঢাকা দিতেই টানা বলে যাচ্ছে চিকু। শুনতে শুনতে ক্রমশ জোয়াল শক্ত হচ্ছিল দিগন্ত। চিকু চলে গেলে লালাদা বন্দনাকে ডেকে আনল।
কবছর হলো এখানে কাজ করছো?
দাদাবাবু, 10 বছর হয়ে গেল। বৌদি যে এভাবে চলে যাবেন ভাবিনি, আমাকে বড্ড ভালোবাসতেন।
খুনের দিন সকালে কখন এসেছিলে?
তা ওই 7টা হবে। আমি তো সকালে এসে ওই রাতের বাসন মেজে চা বানিয়ে ঢাকা দিয়ে রেখে চলে যাই, তারপর আবার বেলায় আসি খাবার গরম করতে। কিন্তু তার আগেই
আর কাউকে আসতে দেখেছিলে?
না তো, কাউকে তো দেখিনি।
বেশ, এখন যাও, তবে আবার দরকার হলে থানায় আসতে হতে পারে।
থানায়? আমি কিছু করি নাই দাদাবাবু, আমার বৌদি 30,000 টাকা দিয়েছিল পারুলের বিয়ের জন্য। পারুল আমার বোন, বৌদি বড্ড ভালো মানুষ ছিল গো দাদাবাবু। এত ভালো মানুষকে এভাবে চলে গেল, আমি কিছু করিনি।
কেউ তো বলছে না তুমি কিছু করেছো, চিন্তা করো না।
লালাদাকে বললে সেও অবাক হল। মা তাকে না জানিয়ে বন্দনাকে 30,000 টাকা দিয়েছে। পরদিন কলেজ ফেরত চিকু আর মিলিন্দ একটা দোকানের বাইরে দাঁড়িয়ে আইসক্রিম কিনছে। দূরে একটা গাড়িতে কালো কাঁচ লাগানো, গাড়ির ভেতরে কেউ ফলো করছে ওদের।
কেউ কিছু ভাবছিস মনে হচ্ছে? ল্যাবেও স্যার বললেন
না, কিছু না। আচ্ছা শোন, আমি যে তোকে বুদ্ধ মূর্তির কথা বলেছিলাম, তুই কাউকে কিচ্ছু বলিসনি তো?
আরে তুই পাগল হ্যাঁ ক্যা, সরকার আয় মুছবে, আমি কেন কাউকে বলতে যাবো, বাবাকেও বলিনি।
আরে শোন, আমার কথা শোন না, না রেগে যাস না, শোন শোন না, ওই মূর্তিটা না পাওয়া যাচ্ছে না। দিগন্তদা না থাক।
দিগন্ত কোন?
আরে কেউ না, কিছু না, ছাড় চল।
দিগন্তর কথা বলতে গিয়েও চেপে গেল চিকু। হঠাৎ চিকু খেয়াল করল কালো কাঁচ দেওয়া গাড়িটাকে। মিলিন্দকে বাই বলে চিকু আর কোনো দিকে না তাকিয়ে অটোতে উঠে পড়ল।
হ্যালো
হ্যালো, হ্যাঁ শোন না, আরে চিকুর ওই বন্ধু ছেলেটার নাম মিলিন্দপুরি, বাবার নাম পাওয়ানপুরি, বাবার ব্যবসা আছে ওই বড় একটা ফার্নিচারের দোকান, বিশ্বনাথ বিল্ডিং, মানে ওই ট্যাংরা নদীর টাইরে। ফার্নিচারটাই পৈতৃক ব্যবসা। দাদু তো ওই পুরনো আসবাবপত্র এইসব বিক্রি করত, বাবা ব্যবসা বাড়িয়েছে, চাউতলা রোডে বাড়ি। ঠিকানা চিকু বলতে পারলো না, তবে বাড়িটা নাকি চেন, ডিরেকশনটা বলে দিয়েছে। আমার এক ইনফর্মার আছে ইসলাম, ওকে বলেছি একটু ডিটেলে খোঁজ নিতে হবে, বুঝলি।
প্রণয়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিল দিগন্ত।
সিকিউরিটি যদিও বলেছিল আবাসন থেকে বেরোনোর দ্বিতীয় কোনো গেট নেই, তবু দিগন্ত নিজে একবার পাঁচিলের ধার বরাবর ঘুরে দেখেছে। বেশ উঁচু পাঁচিল, সাধারণভাবে টপকানো সম্ভব নয়। তবে এক জায়গায় বেশ উঁচু একটা ইটের পাঁজা রয়েছে, তার উপর চড়লে ব্যাপারটা ম্যানেজ করা যায়। কিন্তু লালাদা বলল ওই জায়গাটায় দিনের বেলায় বাজার বসে, বাজারের লোকজনের সামনে পাঁজায় চড়ে পাঁচিল ডিঙিয়ে নিশ্চয়ই কেউ খুন করতে যাবে না, তাই ওই সম্ভাবনাটা আপাতত বাতিলের খাতাতেই রেখেছে দিগন্ত। কিন্তু এসব সেরে লালাদার ওখান থেকে বেরোতেই বেশ দেরি হয়ে গেল। বেশ কিছুক্ষণ স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও ট্যাক্সির দেখা মিলল না। বৃষ্টি পড়ছে সমানে, তাই অ্যাপ ক্যাবের ভাড়াও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে আকাশে উড়ছে। বিরক্ত হয়ে একটা মোটামুটি ফাঁকা বাস দেখে উঠে পড়েছিল দিগন্ত। বাসটা ঢিক ঢিক করে এসে যখন হাজরা মোড়ে দাঁড়াল, ততক্ষণে ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গেছে। বাসের মধ্যে তো আর কথা বলা সম্ভব নয়, কিন্তু প্রণয়কে সংক্ষেপে ব্যাপারটা জানানোর দরকার। তাই ফাঁকা বাসস্ট্যান্ডের শেডের নিচে দাঁড়িয়ে ফোনটা সেরে নিয়ে বাড়ির দিকে এগোল দিগন্ত। বড় রাস্তা ছেড়ে গলিতে ঢুকতেই একটু যেন অস্বস্তি হল দিগন্ত। তার ষষ্ঠ ইন্দ্রিয় সংকেত দিচ্ছে কেউ কি পেছনে আসছে। ছাতা সে নেয় না, জল আটকানোর ভান করে ঘাড়টা সামান্য ঘোরাতেই বোঝা গেল কালো ছাতা মাথায় কেউ একজন এগিয়ে আসছে। পায়ের গতি একটু বেশি দ্রুত, শরীরের ভঙ্গিতে সতর্কতা। নিজের পাড়া, প্রতিটি কোনাকাঞ্চি হাতের তালুর মতো চেনা দিগন্ত। তিনটে বাড়ির পর মনার সিগারেটের দোকান, আধখানা পাল্লা বন্ধ বলে বোঝা যাচ্ছে না, কিন্তু দিগন্তর অভ্যস্ত চোখ বুঝতে পারছে যে দোকানটা এখনো খোলা। তার মানে মনা দোকানে আছে। চট করে পায়ের গতি বাড়িয়ে দোকানের সামনে গিয়ে দাঁড়ায় দিগন্ত। অনুমান সঠিক, দোকান যে খোলা আছে পেছনের লোকটা সেটা আন্দাজ করতে পারেনি, তাই একটু যেন ভড়কি খেল।
কিরে মনা, আজ তো ভালোই দিচ্ছে।
আর আর বলো না দাদা, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি, বিক্রি বাড়া না হলে মুড অফ হয়ে যায়। তো প্যাকেট নেবে না লুজ?
দোকানে দাঁড়িয়ে মনার সঙ্গে কথা বলতে বলতে নজর রাখছিল দিগন্ত। যে ফলো করছিল সে চলে যায়নি, আর একটু এগিয়ে দাঁড়িয়ে আছে একটা ঝাঁকড়া বকুল গাছের নিচে। কি করা যায় ভাবছিল দিগন্ত। মনাকে কথাটা বলাই যায়, কিন্তু তাতে অনর্থক একটা হই হই হবে। লোকটা যেখানে দাঁড়িয়ে আছে, তারপর আর চার পাঁচটা গেট পেরোলেই দিগন্তর বাড়ি। কিন্তু স্ট্রিট লাইটগুলো জ্বলছে না, রাস্তাটা বেশ অন্ধকার। মনার সঙ্গে কথা বলতে বলতে অঞ্জলিকে ফোন করল দিগন্ত।
হ্যালো,
রাস্তার দিকের আলোটা জ্বালিয়ে দাও তো, বড্ড অন্ধকার। এই বৃষ্টি বাদলার জন্য ম্যানহোলের ঢাকনা খোলা থাকতে পারে, আমি এসে গেছি।
আচ্ছা আচ্ছা, দিচ্ছি।
মাথা ঘুরিয়ে দিগন্ত দেখল রাস্তার অন্ধকারটা হালকা হয়ে গেছে, তার মানে অঞ্জলি আলো জ্বালিয়ে দিয়েছে, আর বকুল গাছের তলাটাও ফাঁকা। সিগারেটটা ফেলে মনার কাছ থেকে একটা বিস্কিটের প্যাকেট কিনে রাস্তায় নেমে এলো দিগন্ত। দুপাশটা একবার সতর্কভাবে দেখে নিয়ে এগোল। কেউ নেই, লোকটা সম্ভবত আলোর বৃত্তের বাইরে গিয়ে নজর রাখছে। বোঝাই যাচ্ছে দিগন্তর বাড়িটা ঠিক কোথায় সে সম্বন্ধে একটা ধারণা আছে, সেই জন্যেই গলির মুখে অপেক্ষা করছিল। সদর দরজাটা রাস্তার ওপরে নয়, বেল বাজানোর দরকার হয় না, দুজনের কাছেই চাবি থাকে। দিগন্ত চাবি খুলে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে সিঁড়ির দিকে এগোতেই ঠক করে শব্দ হল, দরজার কাঠের গায়ে একটা শক্ত কিছু লাগার শব্দ। আইহোল দিয়ে বাইরেটা দেখে নিয়েও সতর্ক হল দিগন্ত। চেন গার্ড লাগিয়ে পাল্লাটা সামান্য ফাঁক করল। না, কেউ কোথাও নেই। তবে একটা সাদা মতো কি যেন পড়ে আছে সিঁড়ির ধাপে। সে হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। একটা পাথরের গায়ে সাদা কাগজ জড়ান। কাগজটা খুলে হাতে নিয়ে সমান করতেই লেখাগুলো স্পষ্ট হল, বিওয়্যার অফ বুদ্ধা, নীল কালিতে ক্যাপিটাল অক্ষরে লেখা। কাগজটা পকেটে ঢুকিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটু হাসি পাচ্ছিল দিগন্তর। নেহাতি পাতি ক্রিমিনাল, কাগজের গোল্লায় ট্রেড কল দেয়, এসব তো ফেলুদার আমলে হতো। আজকাল ক্রাইম আর ক্রিমিনাল দুয়েরই অনেক উন্নতি হয়েছে। নিদেন পক্ষে মোবাইলে একটা ভয় দেখানো মেসেজও তো পাঠাতে পারত।
রাতে খাবার টেবিলে কথাটা বলতে অঞ্জলি কিন্তু হাসল না মোটেই, বরং একটু গম্ভীরভাবেই বলল,
এই শোনো, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি হালকাভাবে বিষয়টা নিচ্ছ। বুদ্ধমূর্তি চুরির পিছনে যারা আছে তারা শুধু ধূর্ত নয়, যথেষ্ট সাবধানীয়। আমি তো এতদিন সাংবাদিকতা করছি, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই টেকনোলজির ব্যবহারই অপরাধীকে ধরতে সবথেকে বেশি সাহায্য করে। একটা ফোন কল, একটা মেসেজ পুলিশের কাজ অনেক সহজ করে দেয়। এখানে তো কে কাজটা করল জানার কোনো উপায়ই নেই।
কথাটা ভেবে দেখার মতো। বোঝাই যাচ্ছে দিগন্ত যে ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে সেটা যারা মূর্তি চুরির পেছনে রয়েছে তারা জেনে গেছে, কিন্তু জানল কিভাবে? খেয়ে উঠে লালাদাকে ফোন করে জানা গেল দিগন্তর বিষয়ে কোনো কথাই তিনি চিকুকে আগে বলেনি। কনফারেন্স কলে চিকুকে ধরে নিতে সে বলল দিগন্তর বিষয়ে মিলিন্দের সঙ্গেও তার কোনো আলোচনা হয়নি, তবে সে যে আজ মাসির বাড়ি যাচ্ছে সেটা মিলিন্দ জানে। তাদের তিনজনের একটা ছবিও সে ফেসবুকে পোস্ট করেছে। তার মানে নীলিমা ঘোষের বাড়িতে যারা যাচ্ছে তাদের ওপর নজর রাখা হচ্ছে। দিগন্ত সেখানে যাওয়ার পরেই তার পরিচয় খুঁজে বার করা হয়েছে। চিকুর ফেসবুকের ছবিটাও খানিকটা সুবিধে করে দিয়েছে এ ব্যাপারে। চিকুকে আরো একটু সতর্ক হতে আর তাদের কোনো ছবি ফেসবুকে পোস্ট করতে বারণ করে ল্যাপটপের সামনে বসল দিগন্ত। পুরোটা একবার গুছিয়ে নেওয়া দরকার। প্রণয়ের পাঠানো সিসিটিভি ফুটেজ ভালো করে চেক করল দিগন্ত।
লালাদার কথা মতো যাদের সঙ্গে নীলিমা ঘোষের যোগাযোগ ছিল, সেই কাগজ, দুধ আর ফুল দেওয়ার লোক, সেই তিনজনেই এসেছিল দেখা করতে। তাদের অবশ্য লালাদা বলেছে আমি পুলিশের লোক। তিনজনই এক বাক্যে বলেছে মাসের শেষে টাকা নিতে আসা ছাড়া আর কোনোদিন তারা ফ্ল্যাটে আসত না। বন্দনাকে দেখে মনে হয় না 30,000 টাকার জন্য খুন করবে। সে নিজে আর হাতে গোনা দু একজন ছাড়া কখনো কাউকে আসতে দেখেনি। তার মধ্যে অবশ্যই সব থেকে বেশি আসত এই চিকু।
ল্যাপটপে বসে বিকেল থেকে শোনা কথাগুলো নিয়ে পারমুটেশন কম্বিনেশন করছিল দিগন্ত। ঘড়িতে রাত প্রায় 12:30। কি ভেবে চিকুকে কল করল একটা। একবার বাজতেই ফোনটা ধরল চিকু।
আচ্ছা চিকু, তুমি যখন মিলিন্দকে এই মূর্তিটার কথা বললে তখন ওর কোনো বিশেষ রিয়াকশন হয়েছিল, তোমার মনে আছে?
প্রথম দিন তেমন কিছু হয়নি, তবে পরেও আমার কাছে বেশ কয়েকবার ডিটেলে ব্যাপারটা জানতে চেয়েছে। বলেছে ওর বৌদ্ধ ধর্ম নিয়ে আগ্রহ আছে, সেজন্য ওর ঘটনাটা খুব ইন্টারেস্টিং লাগে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাকেও জিজ্ঞাসা করেছিল মূর্তির কথাটা সরকারকে জানানো আছে কিনা, কারণ এরকম ধরনের সব প্রাচীন মূর্তি নাকি আসলে সরকারের সম্পত্তি।
তুমি কি বলেছিলে?
আমি বলেছিলাম যে সঠিক জানি না, তবে এটা তো মাসিদের নিজস্ব সম্পত্তি নয়, মেসর কাছে একজন গচ্ছিত রেখেছেন, তাই এটা বোধহয় জানানোর দরকার নেই। তাছাড়া এটা সত্যি কতটা অ্যান্টিক এটা তো কেউ জানে না।
মাসি মারা যাওয়ার পর তোমার সঙ্গে মিলিন্দের এ বিষয়ে কোনো কথা হয়েছে?
খবরটা কাগজে দেখে ফোন করেছিল, সিম্পাথাইজ করল, বাড়ি থেকে কিছু খোয়া গেছে কিনা জিজ্ঞেস করছিল। আমি তো তখনও জানি না যে মূর্তি চুরি হয়েছে, তাই বলেছিলাম না জিনিসপত্র সব ঠিক আছে।
ফোন রাখার পর খানিকক্ষণ চুপ করে ভাবল দিগন্ত, কে সত্যি বলছে আর কে মিথ্যে সেটা আন্দাজ করতে আরেকটু সময় লাগবে।
এই দ্বিমুখী বুদ্ধমূর্তির খবর আপনি কোথা থেকে পেলেন?
সেটা তো এখনই বলা যাবে না স্যার। গোয়েন্দাদের কাজের একটা শর্তই হল মন্ত্রগুপ্তি, তাছাড়া এখানে খানিকটা বিপদের আশঙ্কাও আছে। আমার আসলে জানা দরকার ব্যাপারটা কতটা সত্যি, কিংবা বলা ভালো তার মধ্যে প্রাচীন বৌদ্ধ ধর্মের কোনো আচার বা ঐতিহ্য জড়িয়ে আছে কিনা।
না, আসলে আমি একটু অবাক হয়েছি। ইদানিং এই বুদ্ধমূর্তিটি নিয়ে কি মানুষের আগ্রহ বিশেষভাবে বেড়েছে?
কেন বলুন তো স্যার?
কদিন আগে আমার কাছে একটা ফোন এসেছিল। আমি তো মোবাইল ব্যবহার করি না, ল্যান্ডলাইনেই ফোনটা এসেছিল। একজন ভদ্রলোক এ বিষয়ে জানতে চাইছিলেন। ইংরেজিতে কথা বলছিলেন, কিন্তু উচ্চারণের ধরনে অবাঙালি বলেই মনে হল। আমার তখন দুপুরের বিশ্রামের সময়, তাছাড়া ফোনে অচেনা লোকের সাথে অত কথা বলার ইচ্ছেও ছিল না আমার, তাই ওই দু চার কথায় কাটিয়ে দিলাম।
কথাগুলো বলে পুরনো দিনের আরাম কেদারায় ভালো করে গা এলিয়ে বসলেন সৌরীন রায়। সন্ধানটা দিয়েছিল দিগন্তর কলেজের ইতিহাসের অধ্যাপক প্রতিমা বসু। কলকাতায় বৌদ্ধ ধর্ম নিয়ে যারা চর্চা করেন, তাঁদের মধ্যে দু একজনের নাম জানতে চেয়েছিল দিগন্ত। প্রতিমাদির মতে সৌরীন রায়ই এ বিষয়ে শ্রেষ্ঠ লোক। অধ্যাপনা থেকে অবসর নিয়েছেন অনেকদিন, রাজা বসন্ত রায় রোডে নিজেদের পৈতৃক বাড়িতে পড়াশুনো নিয়েই থাকেন। ফোনে কথা বলে সকাল সকালই হাজির হয়েছে দিগন্ত।
দেখো, গল্প একটা আছে আমি অস্বীকার করব না, তবে তার সঙ্গে ইতিহাস বা ধর্মের যোগ কতটুকু তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। গল্পটা অনেকটা এরকম। তথাগতর মৃত্যুর আগে তাকে একটি অদ্ভুত মূর্তি উপহার দিয়েছিল এক শিল্পী। সেই মূর্তির অর্ধেকটা সবুজ রঙের আর বাকি অর্ধেকটা কালো। অনেকটা সিলিন্ডারের মতো সেই মূর্তির দুপাশে ধ্যানমগ্ন বুদ্ধের ছবি খোদাই করে সোনার কারুকাজ করা ছিল। এই তথাগত ছবি দুটি ছিল মিরর ইমেজ, আর পুরো মূর্তিটি একটি পাথর কেটে তৈরি। মানে যে পাথর কেটে মূর্তিটি তৈরি হয়েছিল সেটি প্রাকৃতিকভাবেই ওরকম দুরঙের। অনেকেই বলেন যে ওটা আসলে জেড পাথরের মূর্তি, কিন্তু জেড পাথর সে সময় আমাদের দেশে পাওয়া যেত কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ইন্টারেস্টিং ব্যাপার হল ওই মূর্তির ভিতরটা কিন্তু ছিল ফাঁপা। দুটি মূর্তিকে আলাদা করা যেত অনায়াসেই, আবার জুড়ে দিলে জোড়ের চিহ্নটুকুও নাকি সহজে বোঝা যেত না। মূর্তিটি দেখে তথাগত নাকি খুব খুশি হয়েছিলেন এবং বলেছিলেন তার বোধি বা জ্ঞান তিনি ওই পাথরের মূর্তির ভিতর রেখে যাবেন। ব্যাপারটা নিশ্চিত রূপকার্থে বলা, যদি আদৌ বলা হয়ে থাকে, কারণ জ্ঞান তো ওভাবে পাত্রে পুরে রাখা যায় না। কিন্তু মুশকিল হল তার মৃত্যুর পরে মূর্তিটি চুরি হয়ে যায় এবং যে কোনোভাবেই হোক মূর্তির দুটি অংশ আলাদা হয়ে যায়। পরবর্তী সময়ে এরকমও শোনা গেছে মূর্তির একটি অংশ নাকি তিব্বতের কোনো এক গুমফায় গোপনে রক্ষিত আছে, কিন্তু অন্য অংশটির সন্ধান নিশ্চিতভাবে কেউ জানে না। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এরকম একটা বিশ্বাস কিংবা বলা ভালো সংস্কার আছে যে দুটি অংশ জুড়ে গেলে আবার সারা বিশ্বের মানুষ ভগবান তথাগতর দেখানো পথে বিশ্বাসী হয়ে উঠবে। এই হচ্ছে মোটামুটি দ্বিমুখী বুদ্ধমূর্তির গল্প। তবে আমি আবারও আপনাকে বলছি, এর মধ্যে কতটা ইতিহাস আছে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হতে পারে যে পুরোটাই কল্পকথা। মূর্তিটির বয়স সংক্রান্ত কোনো প্রামাণ্য তথ্যও কোথাও পাওয়া যায়নি।
আচ্ছা স্যার, আপনার কি মনে হয় এরকম একটি মূর্তি যদি পাওয়া যায় তাহলে তার অ্যান্টিক ভ্যালু কিরকম হতে পারে, খুব বেশি হবে?
সেটা এক কথায় বলা কঠিন। প্রথমত শৈল্পিক মূল্য তো একটা থাকবেই, দ্বিতীয়ত ওরকম একটা অদ্ভুত পাথর সেটাও নিশ্চিত দামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সোনার কাজ করা থাকলে তো দাম এমনি বেশি হবে, তবে সত্যিকারের অ্যান্টিক যারা চেনেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, তারা কতটা মূল্য দেবেন সন্দেহ আছে আমার। তবে এক ধরনের মানুষ হয় যারা পয়সা আছে বলে অ্যান্টিক দিয়ে ঘর সাজান, তাদের কাছে এর কদর হবে। এটাকে জাল বা নকল বলা যাবে না, কিন্তু এর ইতিহাসটাও খুব একটা পরিষ্কার নয়।
কাজের লোক চা দিয়ে গিয়েছিল। নিজের কাপটা তুলে নিয়ে তাতে সৌরীন রায় একটা লম্বা চুমুক দিলেন।
তবে একটা ব্যাপার আছে, কিছুদিন আগে, মানে ওই ধরুন মাসখানেক হবে, ইংরেজি কাগজে একটা খবর বেরিয়েছিল তিব্বতের কোনো এক গুম্ফা থেকে এরকম একটা বুদ্ধমূর্তি নাকি চুরি গেছে।
কোনো একটা ইন্টারন্যাশনাল স্মাগলারদের গ্যাং চুরিটা করিয়েছে বলে পুলিশের ধারণা। এখন ওরকম দুটো মূর্তি যদি কেউ একসঙ্গে পেয়ে যায় তাহলে কিন্তু তার দাম অনেক বেশি হয়ে যাবে, কারণ এরকম মিরর ইমেজের মূর্তি পৃথিবীতে খুব বেশি নেই।
চুরিটা কারা করেছে সে বিষয়ে কাগজে কিছু লেখা ছিল?
না ভাই, সেরকম তো কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমার একটু জরুরি কাজ আছে এখন, প্লিজ এক্সকিউজ মি।
সকাল সকাল সৌরিন রায়ের বাড়িতে এসে খুব একটা সুবিধে হল না দিগন্তর। প্রণয়ের ফোন আসাতে সে ফিরতি পথে থানায় ঢু মারল।
কিরে, মিলিন্দপুরীর ব্যাকগ্রাউন্ড কিছু জানতে পারলি নাকি?
চায়ের কাপে একটা চুমুক দিয়ে ঘাড় নাড়ল প্রণয়।
এখনো তেমন কিছুই নয়, পারিবারিক ফার্নিচারের ব্যবসা, তোকে তো আগেই বলেছি। বাবা পুরনো অ্যান্টিক আসবাবপত্র বিক্রি করতেন, এদিকে ছেলে মডার্ন ডিজাইনার ফার্নিচার বেচে। পয়সা করি কিন্তু ভালোই আছে, ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছে এই পর্যন্তই। তবে আমি অসীমদাকে এই ইনফরমেশনগুলো দিয়েছি। অসীমদা হচ্ছেন এইসব ব্যাপারে অথরিটি। পুলিশের খাতায় নাম নেই কিন্তু ক্রিমিনাল কানেকশন আছে, এরকমটা হলে উনি কিন্তু জানিয়ে দিতে পারবেন। আর একটা কাজও করেছি, ওদের শোরুমটা যেখানে সেই এলাকায় আমার একটা খোঁচড় আছে ইসলাম, তাকে বলেছি নজর রাখতে। দোকান শুধু নয়, বাড়িতেও নজর রাখবে, বিশেষ করে ওই রাতের দিকটায়, বুঝলি? কারা আসছে কারা যাচ্ছে সব নজর রাখবে।
আজকাল তো সব কথা ফোনেই হয়, বাড়িতে আসবে কেন?
হ্যাঁ, ফোনে হয় ঠিকই, কিন্তু সামনাসামনি কথাও তো হয়। ফোনটা কিন্তু ভাই সবসময় রিস্কি, বুঝলি, দুপক্ষের জন্যই। তবে লোক লাগিয়েছি ঠিকই, কিন্তু তোর এই ক্লুটা আমার মনে হচ্ছে না বিশেষ কাজে লাগবে। দুজনে ভালো বন্ধু, অল্প বয়স, মাসির বাড়িতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছে, বন্ধুকে বলে ফেলেছে। ব্যাপারটা না মোটামুটি এইরকমই মনে হচ্ছে জানিস। মিলিন্দ কিংবা তার কানেকশনে কেউ তো কখনো নীলিমা ঘোষের বাড়িতে আসেও নি। এখন খুন তো ওরা নিজেরা করবে না, করলে লোক লাগিয়ে করাবে। তাহলে সেই লোকটা এখন কে হতে পারে বলতো? আর সেকেন্ডলি, একটা জিনিসকে না দেখে এত বড় রিস্ক নেবে?
দেখার ব্যাপারটায় আমার একটু সন্দেহ আছে রে। চিকু স্বীকার করেছে যে ও মাসিকে না বলে মূর্তিটার একটা ছবি তুলেছিল, কিন্তু সেটা নাকি মিলিন্দকে দেখায়নি। এবার হতে পারে দেখিয়েছে, হয়তো এখন আমাদের ভয় চেপে যাচ্ছে। আবার এমনও হতে পারে সত্যি হয়তো দেখায়নি, কিন্তু ছেলেটি কোনোভাবে চুরি করে দেখে নিয়েছে। গলায় গলায় বন্ধু, মোবাইল নেড়ে চেড়ে দেখতেই পারে। তবে লোক লাগিয়ে খুনের কথাটা তুই ঠিকই বলেছিস, এখানে আমার ধারণা পেশাদারি কেউ নয়, কারণ ফুটেজে অচেনা কাউকে দেখা যায়নি। চেনা পরিচিতর মধ্যেই কাউকে টাকা দিয়ে কাজটা করিয়েছে। শোন, আমি কালকে আরেকবার লালাদার বাড়িতে যাব ঠিক করেছি, ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। মনে হচ্ছে কিছু মিস করে যাচ্ছি, বুঝলি?
সে তুই যা, কিন্তু আমাকে এখন আর কদিন পাবি না, একটু বাড়তি ব্যস্ত থাকতে হবে।
কেন রে, ভিআইপি কেউ আসছে নাকি?
ঠিকই বলেছিস, ভিআইপি বটে, বিশেষ ভিআইপি। ইন্টেলিজেন্সের কাছে খবর এসেছে সাধু দিয়েগো নাকি কলকাতায় আসতে পারে।
ও বাবা, সাধু দিয়েগো মানে তোর সেই
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, মায়ানমারে বেস। ওখানে বসেই সারা পৃথিবীতে কারবার চালায়, ড্রাগস থেকে শুরু করে হীরে কোনো কিছুই বাদ দেয়নি। কোটিপতি লোক, সব এয়ারপোর্টগুলোকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এরা কোন পথে ভারতে ঢুকবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই কলকাতার ক্রিমিনালদের ডেরাগুলোর ওপর নজর রাখতে হবে। অবশ্য আসবেই কিনা কোনো নিশ্চয়তা নেই, তবে আমাদের অ্যালার্ট থাকাটা তো জরুরি। তার মানে বুঝতেই পারছিস, 24 ঘন্টাই হুজুরে হাজির। তবে যদি সিরিয়াস কিছু হয় তাহলে ফোন করবি, না ধরতে পারলে কিন্তু আমি রিং ব্যাক করব।
প্রণয় বেরিয়ে যাওয়ার পর মনটা খচখচ করতে থাকে দিগন্তর। দ্বিমুখী বুদ্ধমূর্তি চুরি হয়েছে, যেই চুরি করে থাকুক সে যত তাড়াতাড়ি সম্ভব সেটা বিক্রি করে দেওয়ারই চেষ্টা করবে। সৌরিনবাবু যদিও বলছেন অ্যান্টিক ভ্যালু খুব বেশি নয়, কিন্তু ওই মিথ, তারপর জেট পাথরের মূর্তি, গায়ে সোনার কাজ করা, দাম তো এমনিতেই কোটি টাকা ছাড়িয়ে যাবে। শাশালো পার্টি ছাড়া কিনতে পারবে না। সাধু দিয়েগোকে জিনিসটা বিক্রি করার চেষ্টা কি চোর করবে না? আর একবার দিয়েগোর হাতে গেলে তো মূর্তিটা দেশ ছাড়া হয়ে যাবে, তখন আর সেটা ফেরত পাওয়ার কোনো আশাই থাকবে না। তাছাড়া কোনোভাবে যদি তিব্বতে চুরি যাওয়া মূর্তিটা দিয়েগোর হাতে এসে থাকে, তাহলে তো একেবারে ঝাঁপিয়ে পড়বে। চিন্তাটা মাথায় আসতেই দিগন্ত আবার ফোনে ধরে প্রণয়কে।
হ্যালো, হ্যাঁ বল।
এই শোন প্রণয়, তুই ঝামেলায় আছিস বুঝতে পারছি, কিন্তু একটা কাজ করে দিতে হবে, আমি ওটা করতে পারবো না। পঞ্চানন তলা থেকে লেকের দিকে যাওয়ার রাস্তায় একটা বৌদ্ধ মনাস্ট্রি আছে, সেখানে লিয়া পেং নামে কোনো বৌদ্ধ সন্ন্যাসী থাকেন কিনা খোঁজ নিতে হবে। যদি থাকেন তাহলে তিনি কোথা থেকে এসেছেন, মানে এর আগে কোথায় ছিলেন, সেটাও জানতে হবে, তবে খুব গোপনে। মনাস্ট্রির লোকেরা যেন কিছু বুঝতে না পারে, বিশেষ করে ওই সন্ন্যাসী যেন কিছু টের না পায়।
এই তো আবার তুই নতুন ঝামেলায় ফেললি। ঠিক আছে রাখ, আমি দেখছি। হ্যাঁ দেখছি, রাখ।
ফোনটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন হয়ে চুপ করে বসে থাকে দিগন্ত। ঘটনাগুলো ক্রমশ জটিল হয়ে উঠছে, পরপর সাজালে বেশ বোঝা যাচ্ছে যে নীলিমা ঘোষের খুনের মূল লক্ষ্য হচ্ছে বুদ্ধ মূর্তি চুরি।
খুনটা করা হয়েছে পুরোপুরি প্ল্যান করে। যিনি প্ল্যান করেছেন তিনি নীলিমা ঘোষের ডিটেলটা জানেন, মানে মূর্তিটা যে ওই বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে থাকে সেটা তাঁর জানা। খুনটা এমন কেউ করেছে যাকে নীলিমা ঘোষ চিনতেন, কিন্তু যাকে মূর্তি ডেলিভারি দেওয়া হয়েছে তাকে কেউ চেনে না। তাহলে তার কাছে পৌঁছানোর একমাত্র উপায় হল নীলিমা ঘোষের খুনিকে গ্রেপ্তার করা।
পরদিন চিকুকে আসতে বলা ছিল। দিগন্ত নিজে যখন নীলিমা ঘোষের আবাসনে পৌঁছল তখন বিকেল হয়ে গেছে। গেটের উল্টো দিকে একটা স্টেশনারি দোকান, বাড়ির দেওয়াল ঘড়ির ব্যাটারি ফুরিয়েছে, তাই দুটো পেন্সিল ব্যাটারি কেনার জন্য দোকানটায় ঢুকল দিগন্ত। আর তখনই লক্ষ্য করল পাশের চায়ের দোকানের বেঞ্চে বসে ডিপ ব্লু রঙের শার্ট পরা একটা লোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। দিগন্ত তাকাতেই চোখ ফিরিয়ে নিল। ব্যাটারি কিনে গেটের ফর্ম্যালিটি সেরে ভেতরে ঢুকে গেল দিগন্ত। লোকটা তখনও একই জায়গায় বসে আছে। প্রণয়কে দিয়ে খোঁজ নেওয়া হয়েছে আগেই, উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। তবু দিগন্ত বন্দনাকে আর একবার আসতে বলেছিল। বন্দনা অপেক্ষা করছিল আগে থেকেই, তার সঙ্গে কথা বলে আর একবার ঘরগুলো ঘুরে দেখছিল দিগন্ত। ভেতরের ঘরে টেবিলে যেখানে লালাদার বাবার ছবি ছিল তার পাশে নীলিমা দেবীরও একটা ছবি আজ রাখা রয়েছে। ঘরের চারপাশটা ভালো করে দেখতে দেখতে হঠাৎ দিগন্তর নজরে পড়ল উল্টো দিকের দেওয়ালে একটা পেরে কাটকানো, তার চারপাশে খুব হালকা ছাপ। অনেকদিন কোনো ছবি ঝোলানো থাকলে যেরকম হয় দাগটা অনেকটা সেরকম।
এখানে কোনো ছবি ঝোলানো থাকতো নাকি লালাদা?
হ্যাঁ, বাবার ছবিটা তো টেবিলে থাকে না, দেওয়ালেই ঝোলানো থাকে। মৃত্যুদিনের আগে মা ওটা নামিয়ে নিয়ে মালা পরাতো, প্রদীপ জ্বালাতো, এক সপ্তাহ পরে আবার দেওয়ালে টাঙিয়ে দিত।
দেওয়ালটাকে ভালো করে জরিপ করে দিগন্ত।
কিন্তু লালাদা, ছবিটা তো বেশ উঁচুতে টাঙানো থাকতো, মাসিমা ওটাকে পারতেন কি করে?
ওই যে একটা ফোল্ডিং সিঁড়ি আছে, কিন্তু মা তো তাতে উঠে।
মাসিমা কেন সিঁড়িতে উঠবেন দাদাবাবু, চিকু দাদাই তো ছবি পেরে দিত।
রান্নাঘর থেকে বেরিয়ে এসে উত্তর দিল বন্দনা। কিন্তু চিকু তো এবার আসেনি। তাহলে ছবিটা কে পেড়ে দিল? দিগন্তর ভোরুর ভাঁজ গভীর হল।
বন্দনা, আগের দিন তুমি যখন কাজ সেরে বাড়ি গেছ তখন কি ছবি পাড়া হয়ে গেছিল?
দেওয়ালে ঝুলছিল দাদাবাবু।
তুমি কিছু জিজ্ঞাসা করনি?
না, আসলে আমার মাথাতেও তো আসেনি ঠিক। প্রতিবার চিকুদাদা পেরে দেয় ওটাই মাথায় ছিল। যদিও মাসিমা কিন্তু বলেছিল পরীক্ষা চলছে বলে চিকুদাদা আসবে না।
ছবিতে তো মালা পরানো আছে দেখছি, মালা কি মাসিমা নিজে কিনে আনতেন?
না না, আমাদের যে পুজোর ফুল দেয় পল্টু, ওকে বললেই মালা দেয়। মাসিমা ওকেই প্রতিবার মালা আনতে বলে দিতেন, ভালো গোড়ের মালা গাঁথে ছেলেটা।
পল্টুর সঙ্গে কথা বলেছে দিগন্ত, বেশ লম্বা শক্তপোক্ত চেহারা, চোখে ধূর্তামির ছাপ, বয়স তিরিশের নিচে। দিগন্তর প্রশ্নের উত্তরে খুব জোর দিয়েই পল্টু বলেছিল যে সেদিন সে ফ্ল্যাটে আসেনি।
আমি মাসের শেষে টাকা নিতেও সবসময় আসতাম না স্যার, মাসিমাকে ফোনে বলে দিলে ব্যাগেই টাকা নামিয়ে দিতেন।
সিকিউরিটির কাছে পল্টুর ফোন নাম্বার চাইলে সে বলল পল্টু নাকি গত চার পাঁচ দিন আসছে না।
পল্টু তো বাজারে দোকান দিয়েছে দাদাবাবু, সেই জন্য মনে হয় ব্যস্ত। কাল আসার সময় দেখলাম দোকান গোছাচ্ছে।
তাই নাকি? কোন বাজারে?
এই তো পোস্ট অফিসের পাশের বাজারে।
এই পল্টুকে তুমি কতদিন চেনো বন্দনাদি?
তা অনেকদিনই হলো দাদাবাবু, এ বাড়িতে কাজে ঢোকার পর থেকেই। তখন ওই মোড়ের মাথায় সকালে পুল নিয়ে বসত, আমাকে একদিন রাস্তায় ধরে বলেছিল ফ্ল্যাট বাড়িতে ফুল দেব, একটু যদি বলে দাও দিদি। মামা তখন বেঁচে, আমি মামিকে বললাম, মামি রাজি হলো। তারপর তো আরো অনেকগুলো বাড়ি ধরে ব্যবসা বাড়িয়ে নিল। গোছানো ছেলে, সবার সঙ্গে ভাব। ওই যে পঞ্চাননতলার ওদিকে নেড়া মাথাদের মন্দির আছে, ওখানেও ফুল দিতে যায়। আপনি বলেন তো আমি যাওয়ার সময় খবর দিয়ে যেতে পারি।
বন্দনাকে আর দরকার নেই বলে দিল দিগন্ত। বন্দনা চলে যাওয়ার একটু পরেই ঢুকল চিকু। চিকু যে সেদিন ছবি নামায়নি সেটা নিশ্চিত হওয়া গেল তখনই। চিকু বলল ব্যাপারটা নিয়ে তার দুশ্চিন্তা ছিল, কিন্তু মাসি বলেছিল ম্যানেজ করে নেবে।
তুমি কি আজ কলেজ থেকে এলে?
হ্যাঁ, কলেজ থেকেই তো এলাম।
মিলিন্দ জানে তুমি এখানে আসবে?
আমি কিছু বলিনি, তবে আপনার ফোনটা যখন এসেছিল তখনও পাশেই ছিল। আমার কথা শুনেও কিছু আন্দাজ করতেই পারে।
তুমি থাকাকালীন কাউকে কোনো টেক্সট বা ফোন করেছে মিলিন্দ, মনে পড়ছে?
হ্যাঁ, ও তো আজকে একটু আগে বেরিয়ে গেল। মিলিন্দের মা ফোন করেছিলেন, ওর দাদু নাকি খুব অসুস্থ। ওদের মামার বাড়ি আসানসোলে, দাদু সেখানেই থাকেন, অসুস্থ তাই মাকে যেতে হবে। কিন্তু পাওয়ান আঙ্কেল, মানে ওর বাবা, উনি নাকি বলে দিয়েছেন জরুরি কাজ আছে, আজ কিছুতেই যেতে পারবেন না। তাই ওর মা রাগারাগি কান্নাকাটি করছিলেন। তো মিলিন্দ মাকে বোঝালো যে বাবা না গেলেও কোনো অসুবিধা নেই, সে মাকে নিয়ে যাবে। তারপরেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল।
বন্দনার কাছ থেকে জায়গাটা মোটামুটি বুঝে নিয়েছিল দিগন্ত। এদিকগুলো তার খুব ভালো চেনা নয়, তাই একটু জিজ্ঞেস করে যেতে হবে। বেরোনোর সময় সে একবার আড় চোখে দেখে নিল, না, চায়ের দোকানে কোনো নীল শার্ট বসে নেই। খানিকটা নিশ্চিন্ত হয়েই এগোল দিগন্ত। পল্টুর দোকানটা বাজারের একটা পাশে, রাস্তার দিকে, টিনের চালা হলেও নেহাত ছোট নয় মোটেই। জিনিসপত্র এরই মধ্যে সাজিয়ে ফেলেছে, বাইরে আলো লাগানো হয়ে গেছে। একটা টুলে চড়ে দোকানের সামনে সুতলিতে বেঁধে আম পাতা আর সোলার কদম ফুল ঝোলার ছিল পল্টু। রাস্তার কোনাকুনি উল্টো দিকে একটা চায়ের দোকান, ভেতরে কয়েকটা বেঞ্চ পাতা রয়েছে। সেখানে বসতে গিয়েই চমকে উঠল দিগন্ত। একদম কোনার দিকের বেঞ্চে একজন মাঝবয়সী লামা বসে রয়েছে, সামনে একটা চায়ের গ্লাস। কিন্তু লোকটা একদৃষ্টে তাকিয়ে আছে পল্টুর দোকানের দিকে। দোকানের ভেতরটা আধো অন্ধকার, কিন্তু তার মধ্যেও দিগন্তর মনে হল লামার চোখ দুটো যেন দুটুকরো আগুনের গোলার মতো জ্বলছে। একটা চা আর নান খাটাই বিস্কিট নিয়ে দিগন্ত বসল উল্টো দিকের বেঞ্চে। লামা তাকে লক্ষ্যই করল না। ধীরে ধীরে চায়ের গ্লাসটা শেষ করে পয়সা দিয়ে উঠে চলে গেল। পল্টুর সঙ্গে একবার কথা বলা দরকার। দিগন্ত তাই আর দেরি না করে উঠে পড়ল। কিন্তু পল্টুর সঙ্গে কথা বলার জন্য রাস্তা পেরোতে যেতেই ঘটে গেল এক সাংঘাতিক কাণ্ড। দুদিকে দেখেই রাস্তা পার হচ্ছিল দিগন্ত। হঠাৎ পল্টুর দোকানের একটু আগে বাজারের অন্ধকার গলতা থেকে ভীষণ স্পিডে বেরিয়ে এলো একটা মোটর সাইকেল। নিয়মিত ব্যায়াম করা আর ফুটবল খেলা শরীরের রিফ্লেক্সে দিগন্ত পাশের দিকে লাফ দিয়ে এক চুলের জন্য বেঁচে গেল। রাস্তার লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে উঠল। বাইকের লোকটার ডিপ ব্লু রঙের শার্টটা এক ঝলকের জন্য দেখতে পেল দিগন্ত। পল্টু তখনও এক মনে আম পাতা ঝোলাচ্ছে। সেদিকে একবার তাকিয়ে একটা অ্যাপ ক্যাব বুক করল দিগন্ত, আর গাড়িতে উঠেই ফোনে ধরল প্রণয়কে।
সে কি মোটর বাইক? তুই তুই ঠিক আছিস? নাম্বার নিয়েছিস?
আরে দাঁড়া দাঁড়া, চুনোপুটিদের ধরে লাভ নেই। স্যার তুই বল, মনাস্ট্রিতে বৌদ্ধ সন্ন্যাসীর খোঁজ নিলি?
লিয়াপিং নামে একজন লামা বছরখানেক হলো এখানে বদলি হয়ে এসেছে। এর আগে কর্ণাটকে ছিল, তার আগে চণ্ডীগড়। সিনিয়র লামা কিন্তু, কিন্তু লোকটা নাকি বিশেষ সুবিধের নয়। এই যে মনাস্ট্রি কেউ ওকে পছন্দ করে না। ও নিজেই নাকি অনেকদিন ধরে চেষ্টা করে কলকাতায় এসেছে।
প্রণয় ফোনটা ছেড়ে দেয়। দিগন্ত মনে মনে হিসেব করে বুঝতে পারে, সৌরিন রায় যে সময় কাগজে বুদ্ধমূর্তি চুরি যাওয়ার খবরটা বেরিয়েছিল বলেছিলেন, তার কাছাকাছি সময়েই লিয়া পেং নীলিমা ঘোষের বাড়িতে গিয়েছিলেন। তার মানে লিয়া পেং কি খবরটা কাগজে দেখেছিলেন, সেই জন্যই মূর্তিটা উদ্ধারের জন্য আবার উদ্যোগী হয়েছিলেন? কিন্তু লিয়া পেং জানলেন কি করে যে অমিত ঘোষ ওখানে থাকেন? একটু চিন্তা করে দিগন্তর মনে হল কাজটা খুব কঠিন কিছু নয়।
লালাদার বাবার পোস্টিং ছিল চণ্ডীগড়ে। লিয়া পেংও তার কয়েক বছর পরে চণ্ডীগড়ে যান। তখন যদি ঘোষ সাহেব রিটায়ারও করে থাকেন, তাহলে অফিসে গিয়ে চাইলে ঠিকানা দিয়ে দিতে পারে। একজন সন্ন্যাসীর পক্ষে কাজটা করা খুবই সহজ। তবে সম্ভবত অমিত ঘোষ ওভাবে বদলি হয়ে চলে আসায় লিয়া পেং বুদ্ধমূর্তিটা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। যারা ওকে সাহায্য করছিল তারাও হাত গুটিয়ে নেয়। লিয়া পেংও এত বছর হাত পা গুটিয়ে বসেছিলেন, কিন্তু হঠাৎ কাগজে মূর্তি হারানোর খবরটা পেয়ে উৎসাহী হয়ে উঠেছেন। ভেরি ইন্টারেস্টিং।
রাত প্রায় আটটা। ঝাউতলা রোডের এদিকটা মূলত অভিজাত পাড়া, বেশিরভাগই গেটওয়ালা নিজস্ব বাড়ি, কিছু ফ্ল্যাটও আছে। তবে ঝুপড়ি বা চায়ের দোকান না থাকায় রাস্তাঘাট সন্ধে হলেই ফাঁকা। সার দিয়ে পরপর কতগুলো শিরিশ আর মেহগিনি গাছ থাকায় স্ট্রিট লাইটের আলো তেমন জোরালোভাবে রাস্তায় পড়েনি। একটা ইস্ত্রিওয়ালা ঠেলা পাঁচিল ঘেঁষে দাঁড় করানো, তার পাশে অন্ধকারে গা ঢেকে দাঁড়িয়ে আছে একটা লোক। মাঝে মাঝে সতর্কভাবে উল্টো দিকের বাড়ির দিকে তাকাচ্ছে। প্রায় আধ ঘন্টা পরে নীল রঙের একটা গাড়ি এসে গেটের সামনে দাঁড়াল। হর্ন দিতে দারোয়ান এসে গেটটা খুলে দিল। গাড়িটা ঢুকে গেল ভেতরে। লোকটা কিন্তু গাড়িটা গেটের কাছে এসে দাঁড়ানো মাত্রই নিজের জায়গা থেকে একটু সরে এসে এমন ভাবে পজিশন নিয়ে দাঁড়িয়েছিল যাতে গাড়ির ভেতরটা দেখা যায়। গাড়িটা ভেতরে ঢুকে যেতে সে আবার আগের জায়গায় এসে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইলটা বের করে মেসেজ করল।
পুরী বাড়ি এসে গেছে, সঙ্গে কেউ নেই।
মেসেজটা পাঠিয়ে দিয়ে আবার একইভাবে অন্ধকারে মিশে গিয়ে
লোকটা অপেক্ষা করতে লাগল। রাত দশটা নাগাদ রাস্তার মোড়ে নিঃশব্দে একটা গাড়ি এসে থামল। তার থেকে কালো শার্ট প্যান্ট পরা দুজন লোক নেমে গাছের আলো ছায়ায় এগিয়ে এসে লোকটা যেখানে ছিল তার উল্টো দিকের একটা বেঞ্চের পাশে কামিনী গাছের ঝোপের পেছনে ঢুকে গেল। এপাশের লোকটা খুব সতর্কভাবে ব্যাপারটা দেখল, কিন্তু এক চুলও নড়ল না। সে এমনভাবে দাঁড়িয়েছিল যে একদম পাশ দিয়ে কেউ গেলেও চট করে তার অস্তিত্ব টের পাওয়া মুশকিল। রাত প্রায় দশটা নাগাদ সাইকেল ঠেলতে ঠেলতে একটা লোক গেট দিয়ে বেরিয়ে এল। সাধারণ জামা কাপড় পরা, কাঁধে একটা ব্যাগ, চেনা মুখ, এবাড়ির দারোয়ান সুরত। সুরত পেরিয়ে যেতে গেটটা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। রাত প্রায় ১২টা। ঝাউতলা রোডে পবনপুরীর দোতলার বেডরুমে আলো জ্বলছে। বাড়ির একতলায় কোণের দিকের ঘরে চুপচাপ খাটে শুয়েছিল কিষণ। বছর দুয়েক হল এ বাড়িতে কাজে ঢুকেছে। বাড়ির লোকজনের ব্যবহার মোটেই সুবিধের নয়, তবে পেট ভরে খেতে দেয় আর মাইনেটা ভালো বলে সে এখনো টিঁকে আছে। বালিশের নিচে রাখা মোবাইলটা ভাইব্রেট করতেই ধড়মড় করে উঠে বসে মোবাইলটা দেখল কিষণ। তারপর ফোনটা আবার বালিশের নিচে রেখে নিঃশব্দে বেরিয়ে এলো ঘর থেকে। দোতলার সিঁড়ির কাছে গিয়ে একবার ভালো করে দেখল উপরটা। না, এখনো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বাবু ছাড়া বাড়িতে আর কেউ নেই। মাইজি আর দাদা বিকেলেই আসানসোল চলে গেছে। গেটের দারোয়ান সুরতও দশটার পর বাড়ি চলে গেছে। কিষণ খুব দ্রুত সাবধানে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এল। তারপর আবার ফিরে এসে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ল বিছানায়। আগের কালো জামা পরা দুজন লোক সদর দরজা দিয়ে ঢুকে গেল বাড়িটার ভেতরে। একটু পরেই একটা ছোট্ট মারুতি 800 পবনপুরীর পোর্টিকোতে ঢুকল। একজন মোটা সোটা হাসি খুশি লোক নেমে আসতেই পবনপুরী বেরিয়ে এলেন।
আরে আইয়ে আইয়ে স্যার, উপর চলিয়ে।
ওপরে পবনের ঘরে গিয়ে বসলেন দুজনে।
আরে আপনি খামখা কষ্ট করলেন সান্নাল সাহেব, আমি তো চলে আসতাম আপনার বাড়ি।
আরে আমি কখন কোথায় থাকি তার কি ঠিক আছে? দেখি মালটা দেখি।
পবন উঠে গিয়ে লকার থেকে কাপড়ে জড়ানো একটা বাক্স নিয়ে এসে টেবিলে রাখল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো জেড পাথরের সেই বুদ্ধ মূর্তি।
মালটা বেড়ে কিন্তু, কি বলেন দেখি।
হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল সান্নাল।
সাধু দিয়ে গো,
আরে কি করছেন? দেওয়ালেরও কান আছে, সব নাম উচ্চারণ করবেন না। আরে আপনার সাথে এত বছর ডিল করছি, ট্রাস্ট করতে পারেন আমাকে? আপনি টাকা সময় মতো পেয়ে যাবেন।
একটু দেখবেন স্যার, ও বুড়িয়াকে খুন করে অনেকটা রিস্ক নিয়ে ফেললাম।
আরে কথায় বলে নো রিস্ক নো গেন, আপনি রিস্ক নিলেন, এবার আপনি গেন করবেন।
ঘরের বাইরে সেই দুজন লোক এতক্ষণ শুনছিলেন ওঁত পেতে, এবার দরজা খুলে সটান ঘরে ঢুকে সোফায় বসে পড়লেন তারা।
এ কি, এখানে তো বাজার বসে গেছে, আমরা লেট করে ফেললাম নাকি?
এই আপনারা, এই পুরি, তুমি অন্য ডিলার কাছে আসতে বলেছো?
আরে আরে আপ লোক কোন, আন্দর কাছে আগে কিষান, কিষান।
আরে কিষানই তো আমাদেরকে দরজা খুলে উপরে পাঠালো। দেখুন তো, নীলিমা দেবীকে খুন করে এতটা রিস্ক নিলেন, কিন্তু দুঃখের বিষয় গেইনটা আপনার আর হলো না।
আমাদেরই গেইন হল। ও দেখেছে নামটা বলাই হয়নি। নমস্কার, আমি দিগন্ত দেব, আরও প্রণয়।
সান্যাল হঠাৎ পকেট থেকে বন্দুক বের করতে যাচ্ছিল। তড়িৎ বেগে প্রণয় নিজের বন্দুকটা বের করে সান্যালের দিকে তাক করল।
একদম ফালতু রিস্ক নেবেন না সান্যাল বাবু, হাতে নাতে ধরা পড়েছেন। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, বুঝলি দিগন্ত? কবে থেকে শখ ছিল এই ডায়লগটা দেব।
দিগন্ত নিজের পকেট থেকে ডিকটাফোন রেকর্ডারটা বের করল।
এতে প্রমাণ আছে যে নীলিমা দেবীকে আপনি খুন করেছেন। তাছাড়া নীলিমা ঘোষকে খুন করার জন্য আপনি যে পল্টুকে টাকা দিয়েছিলেন সেটা পল্টু স্বীকার করেছে। সুতরাং বুঝতেই পারছেন কোনোভাবেই রেহাই নেই আপনার।
মিস্টার পুরি, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
মূর্তিটা আমাদের দিয়ে দিন।
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সান্যাল ও পাওয়ানপুরি। খানিকক্ষণের মধ্যেই পাওয়ানপুরীর বাড়ি ভরে গেল পুলিশে।
নীলিন্দকে তুমি সন্দেহ করছো সেটা বুঝতে পারছিলাম, কিন্তু তারপর কিভাবে এগোলে সেটা ট্র্যাক রাখতে পারলাম না।
লালাদার কথায় একটু হাসল দিগন্ত। তাদের ঘরের ব্যালকানিতে চায়ের আসর বসেছে। প্রণয় আর লালাদা তো আছেই, চিকুও এসে হাজির হয়েছে। সিঙ্গারা ট্রে নিয়ে অঞ্জলি এসে বসতে দিগন্ত বলল,
হ্যাঁ ঠিকই ধরেছ, মিলিন্দকে আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। মানে যখন থেকে জানতে পারলাম চিকু মূর্তির কথাটা মিলিন্দকে বলেছে, তার মানে পরিবারের বাইরে একমাত্র ওই কথাটা জানত। মিলিন্দের বাবা ঘোড়েল ব্যবসায়ী, দাদু অ্যান্টিক ফার্নিচারের ব্যবসা করতেন, তাই মিলিন্দের যথেষ্ট ধারণাও ছিল। অ্যান্টিক পাচার গ্রুপের সঙ্গে ওর একটা তলে তলে যোগাযোগও ছিল, কিন্তু পুলিশের খাতায় নাম ছিল না বলে প্রণয় প্রথমটায় ওকে ট্রেস করতে পারেনি। আমি যখন দ্বিমুখী বুদ্ধ বিষয়ে সৌরিন রায়ের সঙ্গে কথা বলতে গেছিলাম, তখন উনি বলেছিলেন যে কিছুদিন আগে নাকি ওর কাছে এ বিষয়ে জানতে চেয়ে ফোন এসেছিল। সৌরিনবাবুর কথায় যিনি ফোন করেছিলেন তিনি ইংরেজিতে কথা বলছিলেন, তবে তার কথার ধরনটা অবাঙালি ধাঁচের। সেটা শুনেই আমার সন্দেহটা আরো একটু বেড়েছিল। শোনো চিকু, আমার ধারণা তোমাকে না জানিয়েই মিলিন্দ তোমার ফোন থেকে বুদ্ধমূর্তির ছবিটা কোনোভাবে ওর ফোনে নিয়ে নিয়েছিল। সেই ছবি দেখে এবং সৌরিন রায়ের সঙ্গে কথা বলেই পবনপুরী মূর্তিটার দাম সম্বন্ধে নিশ্চিত হন। কিন্তু এত দামি মূর্তি তো বিক্রি করাও সহজ নয়, তাই উনি কি করতেন বলা যায় না। কিন্তু সাধু দিয়েগোর কলকাতায় আসার একটা সম্ভাবনা দেখা দেওয়ায় উনি কলকাতায় দিয়েগোর এজেন্ট সান্যালের সঙ্গে যোগাযোগ করেন। দিয়েগোকে নিশ্চিত মূর্তির ছবি পাঠানো হয়েছিল এবং কথাবার্তা বলে ডিলটা ফাইনাল হয়। কিন্তু এত দামি একটা জিনিস দিয়েগো নিজে না দেখে নিতে রাজি হয়নি, ফলে ঠিক হয় দিয়েগো কলকাতায় এলে তখন মূর্তিটা সান্যালকে দেবে পবনপুরি। সান্যাল সেটা গোপন ডেরায় নিয়ে গিয়ে দিয়েগোকে দেখাবে। ঘটনা অবশ্য অতদূর গড়ায়নি, দিয়েগো যেখানে ছিল সে জায়গাটাও ঘিরে ফেলা হয়েছিল, কিন্তু তাকে ধরা যায়নি। সম্ভবত আগেই খবর পেয়ে সে পালিয়ে যায়। প্রণয় যখন আমাকে দিয়েগোর আসার খবরটা দিল, তখনই আমার মনে হয়েছিল মূর্তি যেই চুরি করে থাকুক এই সুযোগ সে ছাড়বে না। কিন্তু মুশকিল হচ্ছিল অন্য জায়গায়। পুলিশ তদন্ত করছে নীলিমা ঘোষের খুনের, তাদের কাছে মূর্তির কোনো খবর নেই, কারণ লালাদা পুলিশকে মূর্তির কথাটা জানাননি। খবরের কাগজ পড়ে এবং চিকুর সঙ্গে কথাবার্তায় পুরীও এটা আন্দাজ করেছিল এবং সেজন্য খানিকটা নিশ্চিন্তও ছিল। কিন্তু মাঝখানে আমি ঢুকে পড়ায় ওদের অসুবিধে হয়ে গেল। আমি কি কারণে আবাসনে যাচ্ছি সেটা বুঝতে পেরে পবনপুরী ভাড়াতে লোক দিয়ে আমাকে প্রথমে ভয় দেখানোর এবং তারপরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমিও এটা বুঝতে পারছিলাম খুনিকে যদি চিনতে পারি তাহলে মূর্তি চোরকেও চিনে নিতে সমস্যা হবে না, কারণ মূর্তিটা চুরি করা ছাড়া নীলিমা ঘোষকে খুন করার আর কোনো কারণ নেই। মানে খুনের মোটিভ হচ্ছে মূর্তি চুরি। প্রথম থেকেই আমি নিশ্চিত ছিলাম যে চেনা কেউ খুনটা করেছে, কারণ সেদিন সকালে নীলিমা ঘোষের টাওয়ারে কোনো অচেনা লোক ঢোকেনি। কিন্তু নীলিমা ঘোষ অত্যন্ত সাবধানী, চেনা লোককেও তিনি অকারণে বাড়িতে ঢুকতে দেবেন না। প্রথমটায় আমার বন্দনাকেই সবথেকে বেশি সন্দেহ হয়েছিল, কিন্তু ভালো করে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখা গেল বন্দনা কিংবা তার বাড়ির কেউ সেদিন ওখানে আসেনি। বাকি রইল কাগজ, দুধ আর ফুলওয়ালা। তিনজনে সেদিনও রোজকার মতো বিল্ডিং এর অন্য ফ্ল্যাটে জিনিসপত্র দিতে গেছিল, কিন্তু তাদেরই বা নীলিমা ঘোষ খামোখা ঘরে ঢুকতে দেবেন কেন? আমার চিন্তাটা বারবার এখানে এসেই আটকে যাচ্ছিল। তারপর সেদিন যখন চিকু দেওয়াল থেকে ছবি পাড়ার কথাটা বলল, তখনই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। চিকু আসবে না, কিন্তু দেওয়াল থেকে ছবি নামাতে হবে মালা পরানোর জন্য। মালা যে দেবে সে বেশ লম্বা শক্তপোক্ত একটি ছেলে, তাকে ছবিটা নামিয়ে দেওয়ার জন্য অনুরোধ করাটাই খুব স্বাভাবিক। ঠিক সেটাই করেছিলেন নীলিমা দেবী। তবে মালা পরানোর জন্য না ডাকলেও পল্টু সেদিন বাড়িতে ঢুকে খুনটা করত, সেক্ষেত্রে ওদের একটা অন্য প্ল্যান অফ অ্যাকশনও ভাবা ছিল। এক্ষেত্রে দিনটা খুব ভাইটাল, অন্য কোনো দিন বাড়িতে ঢোকার সুযোগ পেলেও কোনো লাভ নেই, কারণ মিলিন্দ চিকুর কাছে এটাও জানতে পেরেছিল বুদ্ধ পূর্ণিমার পরের দিনই নীলিমা ঘোষ দ্বিমুখী বুদ্ধ ব্যাংকে জমা দিয়ে আসেন। পবনপুরী তাই প্ল্যানটা এমনভাবে ছকেছিল যাতে দিনটা কোনোভাবেই মিস না হয়। নীলিমা ঘোষের বাড়ির সঙ্গে যাদের নিয়মিত যোগাযোগ ছিল, ইনক্লুডিং বন্দনা এবং তার ফ্যামিলি, তাদের মধ্যে একমাত্র পল্টুরই একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। এর আগে ছোটখাটো অপরাধের জন্য মাসখানেক জেলও খেটেছে। স্বাভাবিকভাবেই পবনপুরীর পক্ষে ওকে হাত করাই সব থেকে সহজ ছিল। পল্টুকে জেরা করে জানা গেছে যে প্রথমে ঠিক ছিল সন্ধেবেলা নীলিমা ঘোষ বেলুড় থেকে ফিরে এলে সে তার ফ্ল্যাটে গিয়ে হাজির হবে এবং বাবার অসুখের নাম করে টাকা চাইবে। এর আগেও আপদে বিপদে নীলিমা দেবীর কাছ থেকে সে টাকা নিয়েছে, আবার সময় মতো ফেরতও দিয়েছে, তাই নীলিমা দেবী অবিশ্বাস করবেন না। এই সুযোগে পল্টু ঘরে ঢুকে কার্যোদ্ধার করবে। সন্ধ্যের পর আবাসনের পিছন দিকের পাঁচিল ডিঙিয়ে ঢুকলে সিসিটিভিতেও ধরা পড়বে না, পল্টু বেরিয়েও যাবে সেই পথেই। লালাদা, তোমার মনে আছে বোধহয় সেদিন পাঁচিলের বাইরে দিয়ে যখন ঘুরছিলাম তখন দেওয়াল ঘেঁষে একটা জায়গায় ইঁটের পাঁজা ছিল, ওটার উপর চড়েই পাঁচিল ডিঙোনোর প্ল্যান ছিল পল্টুর, কিন্তু দিনের বেলায় সেটা সম্ভব নয়। ওই গলিটা দিয়ে সারাক্ষণই লোক চলাচল করে, বাজার বসে, সন্ধ্যের পর ফাঁকা হয়ে যায়। সেজন্যই চিকুর মাসি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এলে তার কাছে যাবে ঠিক করেছিল পল্টু। কিন্তু চিকুর না আসা এবং সকালে নীলিমা দেবী নিজেই তাকে ছবিতে মালা পরানোর জন্য ডেকে নেওয়ায় পল্টু খুব দ্রুত প্ল্যান বদলে ফেলে, কারণ ঘরে ঢুকেই সে বুঝে গেছিল ফ্ল্যাটে আর কেউ নেই। স্বাভাবিকভাবেই সে সুযোগ হাতছাড়া করেনি। পিলসুচটাকে সে খেয়াল করেছিল। ছবিটা দেওয়াল থেকে নামিয়ে টেবিলে রাখার পর নীলিমা দেবী যখন মালাটা পরাচ্ছেন, সেই সময় পল্টু পিলসুচটা দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। নীলিমা ঘোষ অজ্ঞান হয়ে পড়ে যান। তখন গলা টিপে তাকে খুন করে পল্টু। নীলিমা দেবী মারা গেছে নিশ্চিত হওয়ার পর পবনপুরীকে ফোন করে পল্টু। সব কথা শুনে পবন তাকে মূর্তিটার ছবি তুলে পাঠাতে বলেন। পল্টু মূর্তির ছবি তুলে পাঠায়। এরই মধ্যে চিকু পরপর বেশ কয়েকবার মাসিকে ফোন করেছিল। ফোনে চিকুর নাম দেখে পল্টু পবনপুরীকে কথাটা জানায়, কারণ মাসি ফোন না ধরলে যদি চিকুর সন্দেহ হয় এবং আশপাশের ফ্ল্যাটে ফোন করে তাহলে সমূহ বিপদ। পবনপুরীর নির্দেশেই মিলিন্দ একটা মেসেজ করে পল্টুকে, ইংরেজি মেসেজ। পল্টু হুবহু সেই মেসেজটি কপি করে নীলিমা দেবীর ফোন থেকে চিকুকে পাঠিয়ে দেয়। সেই জন্যই সেদিন চিকুর মোবাইলে মেসেজটা দেখে আমার খটকা লেগেছিল। মেসেজের যে ভাষা, ইংরেজি শব্দের যে বানান, সেটা নীলিমা দেবীর পক্ষে সম্ভব নয়। আমি বুঝতেই পেরেছিলাম নীলিমা দেবীর ফোন থেকে অন্য কেউ মেসেজটা করেছে, এমন কেউ যার বয়স কম এবং ইংরেজিতে মেসেজ করতে অভ্যস্ত। পল্টুকে সন্দেহ করতে শুরু করার পর আমি এখানে মিলিন্দের সঙ্গে তার যোগাযোগের একটা সূত্র তাই দেখতে পাচ্ছিলাম। সেদিন বন্দনার কাছে পল্টু নতুন দোকান কিনেছে শুনেই আমি অনেকটা নিশ্চিত হয়ে গেছিলাম, কারণ দোকান কেনা মানেই টাকা। তার মানে পল্টুর হাতে একটা বড় অঙ্কের টাকা এসেছে। এখন সে টাকাটা এলো কোত্থেকে? তাই পল্টুর দোকান দেখতে গিয়ে যখন আমার উপর আবার হামলা হলো, তখনই আমি প্রণয়কে বললাম দোকান বন্ধ করে পল্টু যখন বাড়ি ফিরবে তখনই ওকে অ্যারেস্ট করতে। দোকান থেকে অ্যারেস্ট করলে পবনপুরীর কাছে খবর চলে যেত, তাই সেটা অ্যাভয়েড করতে বলেছিলাম। আমার সন্দেহ হচ্ছিল পুরী দিয়েগোর লোকের সঙ্গে সেদিন রাতেই যোগাযোগ করবে, কারণ চিকু বলেছিল ওর দাদুর এখন তখন অবস্থা শুনেও বাবা যেতে রাজি হয়নি, কারণ রাতে জরুরি কাজ আছে। এরপর প্রণয়ের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি ইসলামের সঙ্গে যোগাযোগ করি। ইসলাম কাজের ছেলে, সে ইতিমধ্যেই পবনপুরীদের বাড়ির কাজের লোক কিষানকে হাত করে ফেলেছিল। কিষান তার বাবুর গতিবিধির খবর ইসলামকে দিচ্ছিল। ইসলামের কাছে জানা গেল মিলিন্দ তার মাকে নিয়ে বিকেলেই আসানসোল চলে গেছে, পবনপুরী একলাই বাড়িতে আছেন। এদিকে সন্ধে সাতটা নাগাদ পল্টুকে তুলল পুলিশ, আনকোরা ক্রিমিনাল। পুলিশের দাওয়ায় পড়তেই খুন আর পবনপুরীর কথা গলগল করে পেট থেকে বেরিয়ে এল। এবার মূর্তিটাকে দিয়েগোর হাতে পাচার করা থেকে আটকাতে হবে, বাকিটা তো তোমরা জানোই।
এতক্ষণ হাঁ করে প্রায় মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সবাই। এবার চিকু বলে উঠল,
আচ্ছা দিগন্তদা, আপনারা পুলিশ ফোর্স না নিয়ে শুধু দুজনে গেলেন কেন? এটা তো খুবই রিস্কের ব্যাপার, পবনপুরীর কাছে তো আমজ থাকতে পারত।
দিগন্ত একবার আর চোখে লালাদার দিকে তাকাল।
কি আর করা যাবে বলো, তখনও পর্যন্ত তো পুলিশ বুদ্ধমূর্তির ব্যাপারটা জানতই না। অগত্যা দুই বন্ধুতে গেছিলাম ঝুঁকিটা নিয়ে। তবে এখন অবশ্য লালাদা মূর্তিটার কথা পুলিশ আর সরকারকেও জানিয়ে দিয়েছে, কারণ এরকম একটা জিনিস বাড়িতে রাখা বেআইনি, বিশেষ করে যদি এর সঙ্গে অন্য দেশের কোনো যোগ থাকে। যোগ আছে কিনা জানি না, যদি থাকে তাহলে সরকারের দায়িত্ব সেটা খুঁজে বের করা এবং মূর্তির রক্ষণাবেক্ষণ করা।
তার মানে ওই যে একজন লামা মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, তার সঙ্গে মূর্তি চুরির কোনো যোগাযোগ নেই, তাই না? আমি তো ভেবেছিলাম লিয়া পেঙ্গি বোধহয় খুঁজে খুঁজে কলকাতায় এসে হাজির হয়েছে।
লালাদার কথা শুনে একটু হেসে দিগন্ত বলে,
খুব একটা ভুল ভাবনি লালাদা, যে লামা মাসিমার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল সে লিয়া পেঙ্গি। মূর্তিটা কোনোভাবে হাত করাই উদ্দেশ্য ছিল নিশ্চিত, তবে ব্যাপারটা বেশ জটিল। বুদ্ধ মূর্তির সঙ্গে বৌদ্ধ লামার যোগের ব্যাপারটা আমি প্রণয়কে বলেছিলাম, কিন্তু লামা লোকটি আবাসনে ঢুকতে পারেননি, লালাদার মায়ের সঙ্গে ওর দেখাও হয়নি, তাই খুনের ঘটনার সঙ্গে লোকটার কোনো যোগ আছে কিনা সেটা নিশ্চিত হতে পারছিলাম না। পরে পল্টুকে গ্রেপ্তার করার পর ওকে জেরা করে ব্যাপারটা পরিষ্কার হয়। মনাস্ট্রিতে ফুল দিত বলে লিয়া পেং পল্টুকে চিনতেন। সেদিন যখন অমিত ঘোষের খোঁজ করতে আবাসনে গেছিলেন তখনও পল্টু ওখানে ছিল, ফলে লিয়া পেং জানতে পারেন যে নীলিমা ঘোষের বাড়িতে পল্টুর যাতায়াত আছে। বুদ্ধমূর্তিটা চুরি করার জন্য লিয়া পেঙ্গি প্রথমে পল্টুকে অফারটা দেয়, 1500 টাকাও অফার করে, কিন্তু মূর্তিটা তো বাড়িতে থাকত না, ফলে পল্টু ওটা খুঁজে পায়নি এবং ও লিয়া পেঙ্গকে জানিয়ে দেয় যে ওরকম কোনো মূর্তি ও বাড়িতে নেই। লিয়া পেং সম্ভবত মূর্তির এ ব্যাপারে এত বেশি নিশ্চিত ছিলেন যে সান্নালের সঙ্গে যোগাযোগ করেছিলেন যাতে মূর্তিটা ভালো দামে বেচা যায়। সান্নালের কল লিস্ট চেক করে পুলিশ বেশ কয়েক মাস আগে লিয়াপেং এর নাম্বার পেয়েছে। আমার ধারণা, দিয়েগোদের দলটা অনেকদিন ধরেই এই মূর্তির পেছনে পড়ে আছে। তাওয়াঙে থাকাকালীনই লিয়াপেং এর সঙ্গে এদের যোগাযোগ ছিল, কিন্তু মুশকিল হল পোল্টু তো পুরো পরিকল্পনাতেই জল ঢেলে দিল। তার ফলে লিয়াপেং নিশ্চিত সান্নালের কাছে খুবই অপ্রস্তুত হয়েছিলেন। সেই জন্যই যখন নীলিমা ঘোষ খুন হলেন এবং পোল্টুর নতুন দোকান হল, তখন লিয়াপেং বুঝেছিলেন কাজটা পোল্টুই করেছে এবং অনেক বেশি টাকা নিয়ে করেছে। লিয়াপেং পোল্টুকে ফলো করেছেন আগেও, এমনকি চিকুকেও লিয়াপেং এর লোকজন ফলো করেছে। সেদিন চায়ের দোকানে ওর ওরকম চলন্ত চোখ দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম। তবে এক্ষেত্রে পোল্টুর খুব একটা দোষ ছিল না, কারণ মূর্তিটা কবে বাড়িতে আনা হবে সেই খবরটা ওকে পবনপুরী দিয়েছিলেন। তাছাড়া টাকার অঙ্কটাও নিশ্চিত অনেক বেশি, ফলে পোল্টু খবরটা লিয়াপেংকে দেওয়ার প্রয়োজন বোধ করেনি।
লোকটাকে একটু কোড়কে দিতে পারলে ভালো হতো।
লালাদার কথা শুনে মাথা নাড়ল প্রণয়।
সেটা দেওয়া গেছে, ওই সান্নালের কল লিস্টে নাম থাকায় সুবিধা হয়েছিল, না হলে তো ওকে ধরার কোনো উপায় ছিল না। ক্রিমিনালের কল লিস্টে নাম থাকলে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই পারে, তাই থানায় ডেকে এনে আমরা যে সন্ন্যাসীর কীর্তিকলাপ সব জানি সেটা বুঝিয়ে দিয়েছি, আর এটাও বলেছি যে মূর্তিটা নিয়ে মাথা না ঘামাতে, ওটা সরকারি সম্পত্তি, সরকারের ঘরেই থাকবে।
ঠিক বলেছ, আমরা ছাপোষা লোক, এত ঝঞ্ঝাট পোষায় নাকি? আর অসুবিধেও তো কিছু নেই, লামা বাবাকে দায়িত্ব দিয়েছিলেন নিরাপদে রাখার, বলেছিলেন সময় হলে যাদের মূর্তি তারা নিজেরাই নিয়ে যাবে। মাঝখান থেকে পবন কিংবা ডিয়েগোর মতো লোকেরা যাতে অনধিকার প্রবেশ করতে না পারে সেটা তো নিশ্চিত হওয়া দরকার নাকি? কিন্তু একটাই আফসোস বুঝলে দিগন্ত, এই সিদ্ধান্তটা আগে নিতে পারলে মা এভাবে মারা যেত না।
আমারও একটা আফসোস আছে বুঝলে লালাদা, ও বেটা পুরী যদিও হাতে নাতে ধরা পড়েছে, কিন্তু পয়সা আছে তো, এদিক ওদিক করে দেখবে ঠিক বছরখানেকের মধ্যে ছাড়া পেয়ে যাবে, কিন্তু পোল্টুর তো খুনের দায় যাবজ্জীবন হবেই। পুরীর উকিল প্রমাণ করে দেবে যে পোল্টু নিজেই মূর্তির লোভে খুনটা করেছে, তারপর মূর্তিটা পবনকে বেচেছে। তার মানে দেখো, আসলে খুনের দায় যার, সে কিন্তু ঠিক আইনের ফাঁক খুলে বেরিয়ে যাবে।
যাগে, কে খুন করেছে অ্যাটলিস্ট সেটা তো জানা গেল। থ্যাংক ইউ দিগন্তদা, আপনি কেসটা নিলেন বলেই তো জানতে পারলাম। আপনার কিন্তু দাদা, তুমি কথাটা ওকে বলো না, বলো না।
ও হ্যাঁ 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 হ্যাঁ, ছি ছি ছি, কথাবার্তায় ভুলেই গেছি।
চিকুর তাগাদায় পিনাকি ওরফে লালাদা পকেট থেকে একটা ছোট বাক্স বার করল।
আমি চিরকালই মোটামুটি ছবি আঁকতে পারি বুঝলে তো, কলেজে যখন পড়ি তখন একবার ওই দ্বিমুখী বুদ্ধের একটা ছবি এঁকেছিলাম। বাবা সেটা সোনার দোকানে দেখিয়ে দুটো মিনিয়েচার বুদ্ধ মূর্তি গড়িয়েছিলেন বুঝলে, দ্বিমুখী বুদ্ধের মতোই দেখতে, শুধু জেড পাথর নয়, পুরোটাই সোনার আর খুবই ছোট। বাবার আসলে ওই মূর্তিটার ওপর এক ধরনের বিশ্বাস বা দুর্বলতা যাই বলো ছিল। আমি যখন বিদেশ গেলাম তখন একটা মূর্তি আমাকে দিয়েছিলেন, আর একটা মায়ের কাছে আলমারিতেই থাকত। সেই মূর্তির খোঁজ পোল্টু কিংবা পবনপুরী কেউই পায়নি, তাই আমি ওটা তোমাকে উপহার দেব ঠিক করেছি। আফটার অল, তুমি না থাকলে তো খুনিকে ধরা কিংবা মূর্তি উদ্ধার কিছুই সম্ভব হতো না।
লালাদা বাক্সটা খোলে, এক ইঞ্চির ছোট্ট মূর্তিটা ঝলমল করে ওঠে। দিগন্ত একবার আড় চোখে প্রণয়ের দিকে তাকায়, প্রণয় চোখ টেপে, দিগন্ত কটমট করে তাকায়, কিন্তু অকুত ভয় প্রণয় সেটাকে গ্রাহ্য না করে চেঁচিয়ে ওঠে,
থ্রি চিয়ার্স ফর দিনু টিকটিকি, হিপ হিপ হুররে,
হিপ হিপ হুররে।
সানডে সাসপেন্সে আজ শুনছিলেন
দ্বিমুখী বুদ্ধ, রচনা দীপান্বিতা রায়, গল্প পাঠে শেখর, দিগন্ত দেবের চরিত্রে অগ্নি, নীলিমা দেবী ইন্দ্রাণী, অঞ্জলি রিয়া, লালাদা সাক্ষ্য রায়, চিকু অর্ণব, প্রণয় সায়ন, বৃদ্ধ লামা উৎপল সরকার, সিকিউরিটি গার্ড সৌমেন চক্রবর্তী, মিলিন্দ সায়ন মাইতি, বন্দনা ইভানা দত্ত, মনা অভিজিৎ, সৌরিন পুষ্পল, পবনপুরী শেখর, পল্টু ইন্দ্রনীল, সান্নাল অরিজিৎ পাল, সঙ্গে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা আবু, সঙ্গীত দীপক, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, এডিট অ্যাসিস্ট্যান্স দেবার্ঘ, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, অডিও নাট্যরূপ শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অগ্নি ও অর্ণব, কাহিনীর সূত্রধার এবং সৃজনশীল পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী। দিগন্তদেব আবার ফিরবে শিগগির।